This track was downloaded from fusionbd.com.
ভালোবাসার বাংলাদেশ
জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগানি, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। দেশ এবং দেশের বাইরে যারা আমাদের অনুষ্ঠানের সাথে যুক্ত আছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশের সর্ববৃহৎ FM নেটওয়ার্ক ঢাকা FM 90.4 এই পরিবারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। ভালোবাসার এই ফেরিওয়ালা আপনাদের সামনে উপস্থিত হয়েছে বন্ধু, ভালোবাসার এই বারোটা আপনাদের কাছে পৌঁছে দিবে সেই মানুষে। ভালোবাসার বাংলাদেশকে ঘিরে ভালোবাসার বাংলাদেশের যে কমিউনিটি, যেখানে মানুষের আস্থা খুব চমৎকার ভাবে সবার সামনে উপস্থাপিত হয়, যেখানে ভালোবাসার কথা, মানুষের অন্তরের কথা কি দারুণ ভাবে ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে অনুরণিত হয়, যেখানে মানুষ লিটারেলি শুধুই শোনে না, অন্তরকে আত্মস্থ করে ভালোবাসার বাংলাদেশের উপস্থাপিত প্রত্যেকটি জীবনের কথা, যেখানে শুধু অনুষ্ঠানের পর্যায়ে সীমাবদ্ধ না এই ভালোবাসার বাংলাদেশ। আমরা বিনয়ের সাথে দাবি করতে পছন্দ করি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম এভার ইন ওয়ার্ল্ড মিডিয়া, যেখানে আমরা শুধুই প্রবলেমের কথা বলি না, আমরা সবাই মিলে সেটিকে রিজলভ করার চেষ্টা করি। আমরা দশের শক্তিকে, আমরা সবার একাত্ম হওয়ার শক্তিটাকে অনেক বড় করে দেখি এবং দেখেছি বিভিন্ন সময় যে প্রবলেম নিয়ে মানুষ উপস্থাপিত হোক না কেন, সেটি রিজলভ হয়েছে আপনাদের একসাথে হওয়ার কারণে, আপনাদের পরস্পরের হাতকে শক্ত করে ধরবার কারণে। আমি তোমাকে ভালোবাসি এই এই দারুণ তিনটি শব্দের চমৎকারিত্বের কারণে। স্পেশালি লাস্ট পর্বেও দেখা গেছে যে যখন একটি মা প্রায় দিশেহারা, একটার পর একটা ঘটনা তার জীবনকে যখন এলোমেলো করে তুলেছে, তখন ঠিক সেই মুহূর্তে আপনাদের সামনে যখন আমরা নিজেদেরকে উপস্থাপন করেছি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ফরম্যাটে, আপনারা আপনাদের পক্ষ থেকে জানান দিয়েছেন যে আমি আছি, আমরা আছি, কোনোভাবেই পিছিয়ে থাকবার কোনো কারণ নাই। যদিও দেশ, সমাজ তথা বিশ্ব পরিস্থিতি কিন্তু এত ভালো না, সব জায়গাতে অস্থিরতার ছোঁয়া, কিন্তু এটি হচ্ছে মুদ্রা রিপিট। মুদ্রা রিপিট কিন্তু খুবই অন্যরকম, অনন্য, সাধারণ, যেখানে আপনাদের মতো সবাই এসে ঝাঁপিয়ে পড়ে কোনো একজন মানুষের স্বপ্নের সাথে, নিজেকে একাত্ম করে তোলে কোনো একজন মানুষের বাঁচার সাথে, নিজেকেও মিলিয়ে ফেলে কোনো একজন মানুষের স্বপ্ন পূরণে, সবাই মিলে একজোট হয়ে চেষ্টা করে বা পাশে এসে দাঁড়ায়। আমি গুরু এতেশাম আপনাদের পাশে এসে উপস্থাপিত করছি এই কথা। আমি স্পেশালি কিছুই করি না, আই এম জাস্ট ট্রাইং টু ব্রিজ ইন বিটুইন দ্য রিলেশনশিপ উইথ ভালোবাসার বাংলাদেশের গেস্ট এবং সেই সাথে যারা শুনছেন তারা। আমি আমি খুব মিস করতেছি আমার স্পেশাল কো অ্যাঙ্কার, একটা একটা সমস্যার কারণে আজকে উপস্থাপন করতে পারিনি মেঘলা নিজেকে, স্পেশালি মিস করতেছি মেঘলার সেই হাসিটাকে। আচ্ছা, মেঘলার সাথে কি কমিউনিকেট করা যায় কেন একটু দেখি তো, যদিও মেঘলার সমস্যার মধ্যে আছে জানি, তারপর একটু মেঘলার কথা না শুনলে, মেঘলার কথার মধ্যে কেমন যেন রিমঝিম টাইপ একটা শব্দ হয়, ওইটা না শুনলে কেন জানি ভালোবাসার বাংলাদেশের দুতিটা খুব ভালোভাবে ছড়ায় না। একটু আমি চেষ্টা করতেছি মেঘলার সাথে কথা বলবার, এবং সেই সাথে আপনাদের সবাইকে অনুরোধ করব আপনাদের জন্য ডেডিকেটেড যে পোর্ট 16260 সেখানে আপনারা টেক্সট করুন। মেঘলা যেভাবে বলে অনেক চমৎকার করে বলে, ওইভাবে হয় না আমার, সেখানে আপনাদের মনের কথা জানিয়ে দিন, কি তথ্য জানাতে চান বা কি তথ্য আপনাদের হয়ে আমরা জানান দিব ভালোবাসার বাংলাদেশের কমিউনিটির কাছে, সেই তথ্যটা আমরা পৌঁছে দিতে চাই। অথবা আপনারা আমাদের ফেসবুক আইডি জানেন, সেখানে কমিউনিকেট করুন এবং আপনাদের সাথে আমি ফোনে কথা বলতে চাই। কিছুক্ষণের মধ্যে আমরা ফোন লাইনগুলো সবকিছুই ওপেন করে দিব। এবং আমার একটা স্বপ্ন ভিতরে কাজ করছে, যেমন আমি লাস্ট একটি প্রোগ্রামকে নিয়ে স্বপ্নটি দেখেছিলাম, ভালোবাসার বাংলাদেশকে নিয়েও আমার এই স্বপ্নটা কাজ করতেছে যে একটা ভালোবাসার বাংলাদেশের কে ঘিরে একটা লিসনার্স কমিউনিটি তৈরি যেটা হয়েছে, সেটির একটা সবকিছু লিস্টেড করা যায় কিনা, সবার সাথে কমিউনিকেট করা যায় কিনা ফোন কলের মাধ্যমে, এবং সবার সাথে আমরা যোগাযোগ রাখতে পারি কিনা একদম একদম বস্তুনিষ্ঠভাবে, যেটা আমরা এর আগে চেষ্টা করেছিলাম রেজিস্ট্রেশন করে সবার সাথে সবার এই যোগাযোগটা আরো বেশি এস্টাবলিশ করা যায় কিনা, এবং যে কোনো প্রয়োজনে পরস্পর যেন পরস্পরের সাথে থেকে আমরা পরস্পরকে সাহায্য করতে পারি। আমি চেষ্টা করছি মেঘলাকে ফোনে নেয়ার, ইনফ্যাক্ট ভালোবাসা বাংলাদেশের প্রোগ্রামের স্বার্থে মেঘলার বিগিনিংটা খুব বেশি জরুরি। যদিও মেঘলা ব্যক্তিগত একটি সমস্যার জন্য আজকে কোনোভাবেই সে আসতে পারল না, শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছে, বাট হি ডিডেন্ট। আমিও তার মেঘলার সাথে কথা বলার আগে আমিও আপনাদের কাছে একটু দোয়া চেয়ে নি। আই এম অলসো পাসিং দ্য ভেরি টাফ টাইম। আমার ফাদার ইন ল, সে জন্ম মৃত্যুর একদম সন্ধিক্ষণে আমার বাবাকে তো হারিয়েছে আমি প্রায় 5 বছর আগে, উনিও আমার বাবা। সো আমি দোয়া চাচ্ছি আপনাদের সকলের কাছে। জাস্ট আমি স্টুডিওতে এসেছি স্ট্রেইট ফ্রম হসপিটাল, দোয়া চাচ্ছি যে একটু যদি আপনারা আমার জন্য দোয়া করেন। ওকে, আমরা মেঘলাকে পাচ্ছি না, ফোনে নেওয়ার চেষ্টা করেছিলাম, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি আপনাদের কাছে আজকের আমন্ত্রিত অতিথিকে সাথে নিয়ে।
একদিন স্বপ্নের দিন একদিন স্বপ্নের দিন বেদনার বর্ণবিহীন একদিন স্বপ্নের দিন বেদনার বর্ণবিহীন এ জীবনে যেন আসে এমনই স্বপ্নের দিন একদিন স্বপ্নের দিন বেদনার বর্ণবিহীন এ জীবনে যেন আসে এমনই স্বপ্নের দিন স্বপ্নের দিন বেদনার বর্ণবিহীন একদিন স্বপ্নের দিন যাও বিরহের গান গাওয়া, ভাবনার নদী বুকে পূজানেতে তরি বাবা, শুধু সেই গান ভোলে অভিমান চোখে অকারণ ঘোর বর্ষা নামে, শুধু সেই গান ভোলে অভিমান চোখে অকারণ ঘোর বর্ষা নামে।
আসে না ফাগুন ভুনিতে আগুন, আসে না ফাগুন ভুনিতে আগুন, এমন বিরহ জ্বালায় স্মৃতির মেলায় কাটিলার দিন।
একদিন স্বপ্নের দিন বেদনার বর্ণবিহীন, একদিন স্বপ্নের দিন। শুধু সেই গান ভোলে অভিমান চোখে অকারণ ঘোর বর্ষা নামে, শুধু সেই গান ভোলে অভিমান চোখে অকারণ ঘোর বর্ষা নামে।
আসে না ফাগুন ভুনিতে আগুন, আসে না ফাগুন ভুনিতে আগুন, এমন বিরহ জ্বালায় স্মৃতির মেলায়
কাটিলার দিন। একদিন স্বপ্নের দিন বেদনার বর্ণবিহীন, একদিন স্বপ্নের দিন বেদনার বর্ণবিহীন, এ জীবন নিয়ে যেন আসে এমনই স্বপ্নের দিন।
সেই ভাবনায় ভাবে মনে হয় দুটি নয়নেতে ঘোর বর্ষা নামে, সেই ভাবনায় ভাবে মনে হয় দুটি নয়নেতে ঘোর বর্ষা নামে। আসে না ফাগুন ভুনিতে আগুন, আসে না ফাগুন ভুনিতে আগুন,
একদিন স্বপ্নের দিন বেদনার বর্ণবিহীন, একদিন স্বপ্নের দিন বেদনার বর্ণবিহীন, এ জীবনে যেন আসে এমনই স্বপ্নের দিন।
এ জীবনে যেন আসে এমনই স্বপ্নের দিন,
এ জীবনে যেন আসে এমনই স্বপ্নের দিন।
Wake up Bangladesh Zeta Mobile Quiz Contest.
Dear listeners, quiz e অংশগ্রহণ করে একটি সহজ প্রশ্নের উত্তর দিয়ে প্রতি উইকে জিতে নিতে পারেন একটি Zelta Millennium Q100 স্মার্ট মোবাইল ফোন। ওয়েক আপ বাংলাদেশ Zelta Mobile Quiz Contest এ এবারের প্রশ্ন, নিঝুম দ্বীপ কোথায় অবস্থিত? অপশন এ নোয়াখালী, অপশন বি ময়মনসিংহ। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন WZ স্পেস আপনার নাম স্পেস লোকেশন স্পেস অ্যান্সার এ অথবা বি লিখে পাঠিয়ে দিন 16260 এই নম্বরে। SMS পাঠানোর শেষ সময় আগামী শনিবার রাত 11:55 পর্যন্ত। লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে, তাই যত বেশি SMS করবেন জিতে যাওয়ার সম্ভাবনা তত বেশি। বিজয়ীর হাতে তুলে দেওয়া হবে
Zelta Millennium Q100 smartphone, 5-inch HD on-cell IPS display, 1.3 GHz quad-core processor, 8 megapixel camera, 1 GB RAM plus 8 GB ROM. Zelta Mobile, sharing minds.
সম্মানিত ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ, আজকের ফ্লাইটে আপনাকে জানাচ্ছি স্বাগতম। অনুগ্রহ করে সিট বেল্টটি বেঁধে নিন। আমাদের ফ্লাইটটি ঢাকা থেকে ভারত হয়ে থাইল্যান্ড পৌঁছবে। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, ভারত ও থাইল্যান্ড ভ্রমণকালে রবি গ্রাহকরা 7 দিনের আনলিমিটেড ইন্টারনেট উপভোগ করতে পারবেন মাত্র 1,999 টাকায়। এছাড়াও ডেইলি এবং মান্থলি আনলিমিটেড ইন্টারনেট সাথে টক টাইম ও SMS বান্ডেল পেতে ভিজিট করুন robi.com.pd। রবি,
ভালোবাসা যে দেখো পাবে আজীবন, ক্যান্ডেল লাইট ডিনারে নিয়ে যাব আজীবন,
এত কিছু দিয়ে করবটা কি আজীবন, চাই শুধু রবির ইন্টারনেট আজীবন।
তাই তো রবি এখন দিচ্ছে আজীবনের ইন্টারনেট পেয়া। এখন রবিতে 350 MB, 1 GB ও 2 GB নির্দিষ্ট ইন্টারনেট প্যাক কিনলেই তা ব্যবহার করতে পারবেন আজীবনের জন্য। আজই আপনার সুবিধা মতো ইন্টারনেট প্যাক কিনুন। বিস্তারিত জানতে চান, *123*3#। রবি
ঢাকা FM 90.4, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, খুলনা, রাজশাহী, বগুড়া, ময়মনসিংহ, রংপুর, বরিশাল এবং ঢাকা সহ সমগ্র দেশ জুড়ে ঢাকা FM বাংলাদেশের বৃহত্তম FM রেডিও নেটওয়ার্ক। ঢাকা FM।
ভালোবাসার বাংলাদেশ,
আমি আর সময় নানি, আমি আমার বন্ধুদের সাথে একটু কথা বলা দরকার। সাথে আমার আছে টেকনিক্যাল সাপোর্টের জন্য বারোই। আমরা কিছু ফোন কল নিয়ে নি। মেঘলা কি ফোনে পাওয়া গেছে ফাইনালি? যায়নি? ওকে, আমরা মেঘলার কাছ থেকে একটু ঘুরে আসি। হ্যালো,
হ্যালো গুরু, কেমন আছেন?
কেমন রেখেছিস তুই জানিস মেঘলা? আমি বুঝি যে সমস্যা তোর অনেক, আসতে পারলি না, বাট স্টিল উই আর মিসিং ইউ। তোকে ছাড়া তো প্রোগ্রাম শুরুই হয় না রে মেঘলা।
ওকে, আমি আমি আসলে মানে এত মিস করছি, মানে এই প্রোগ্রামটা ছাড়া আমার তো একেবারে জীবন যায় যায়। আজকে আসলে আমি একেবারে না পারতেই আমি আজকে প্রোগ্রামটা মানে রিগ্রেট করতে হয়েছে, আনফরচুনেটলি।
বাট অবশ্যই আমার মনে হয় যে আমার লিসেনাররা অবশ্যই সেটা বুঝতে পারবে। সবাই বলতেছে জাপুর কি হয়েছে, কিছু হয়নি, মানে তেমন বড় কিছু না। তারপরও তো তোর টোনটা শোনার জন্য, টোনটা না শুনলে মনে হচ্ছে যে আমি আদৌ ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে আছি নাকি রাস্তার মাঝখানে বসে প্রোগ্রাম শুরু করেছি আজ, বুঝছিস না?
থ্যাংক ইউ গুরু, মাই প্লেজার।
ওকে,
মাই গড, আমি চিন্তা করিনি যে আমাকে ফোনে নেওয়া হবে।
কেন মেঘলা, তোর এত এফোর্ট, কত বছর আমরা একসাথে কাজ করতেছি, এগুলো কি সব ই হয়ে যাবে? আচ্ছা, তুই ওইখানে যদি একটু আওয়াজ দিস, তোর বাড়িতে আবার ভূত আসছে এরকম কোন চিন্তা ভাবনা করবে না তো কেউ?
কোনটা? আচ্ছা, একটা কথা বলি, ফোনের কথাগুলো খুব অস্পষ্ট শোনা যাচ্ছে।
আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে তোর কাছ থেকে বিদায় নি। তার আগে যদি একটু পারিস ছোট্ট করে, আচ্ছা ছোট করে কি হাসি দেওয়া যায় মেঘলা? আচ্ছা, এটাও দেখি তো তুই পারিস কিনা, ওভার ফোনে ছোট্ট করে হাসি দিবি, কারণ না হলে তোর বাড়ির লোকজন মনে করবে যে বাসায় মনে হয় ভূতের আসর করলো। বাট প্রোগ্রামের স্বার্থে একদম ছোট করে, রে 1 2 3 গো মেঘলা, একদম ছোট। ইউ আর দ্য বেস্ট, ইউ আর দ্য বেস্ট, ভালো থাকিস মেঘলা। তোকে আমরা সবাই
মিস করি। থ্যাংক ইউ গুরু, থ্যাংক ইউ সো মাচ, অনেক মিস করছি, আমি প্রোগ্রাম শুনছি, শুনবো।
থ্যাংক ইউ,
থ্যাংক ইউ।
আমরা কিছু ফোন নিয়ে নিই বারোই, তারপর আমরা চলে যাচ্ছি আজকের আমন্ত্রিত অতিথির কাছে। তার আগে আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করি। গত অনুষ্ঠানে যিনি এসেছিলেন তার জন্য অনেকেই চেয়েছেন চাকরি দিতে বা বিভিন্নভাবে পাশে দাঁড়ানোর কথা বলেছেন, সো আমরা একটু ভুল করে গেছি। যিনি তার পরিচয় দিয়েছিলেন তার সেল নাম্বারটা আমরা রাখতে পারিনি, সো তাকে একটু অনুরোধ করব, 16260 আমাদের পোর্ট, সেই পোর্টে যদি আপনি কাইন্ডলি আপনার নাম, মাহাদি ভদ্রলোকের নাম আমি যতদূর মনে করতে পারি, আপনার নাম এবং সেল নাম্বারটা যদি আমাদেরকে একটু টেক্সট করে দেন কাইন্ডলি, তাহলে আমরা হয়তো গত অনুষ্ঠানের ভিকটিমকে তাকে এই নাম্বারটা আমরা প্রোভাইড করতে পারবো। আমরা ফোন পেয়েছি, রাইট? ওকে, হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন গুরু?
জি ভালো আছি, কে বলছেন, কোথেকে বলছেন?
আমি রাকিব রেহান বিক্রমপুর থেকে বলছি।
রাকিব, কি খবর?
ভালো আছি, আপনি কেমন আছেন?
জি ভালো আছি। অনুষ্ঠান সম্বন্ধে কোনো ফিডব্যাক আছে রাকিব?
গুরু আমি আপনার অনেক বড় একটা ফ্যান, আমি অনেক
বলি, অনুষ্ঠান সম্বন্ধে কোনো ফিডব্যাক আছে, কোনো নেগেটিভ ফিডব্যাক যেটা তোমাদের ঠিক করার প্রয়োজন আছে, এমন কিছু?
ফিডব্যাক আছে, আজকের প্রোগ্রামটা এখন ধরে আমি পাইনি, আপডেটটা পাইনি, কি নিয়ে ফিডব্যাকটা আছে আমি সেজন্য আমি বলতে পারছি
না। আমি ওভারঅল প্রোগ্রাম নিয়ে বলেছিলাম, যা যে প্রোগ্রাম আপনারা শুনেন সেগুলো নিয়ে বলছিলাম। এনিওয়ে রাকিব, ভালো থাকবেন, অনেক ভালোবাসা আপনার জন্য। আর আজকে যিনি আমন্ত্রিত অতিথি, অলরেডি তিনি হট সিটে বসেছেন, তাকে সাথে নিয়ে আর কয়েক মিনিটের মধ্যেই আমরা অনুষ্ঠান শুরু করতে যাব। কিছু আরো কিছু ফোন কল নিই, লিসেনার্স আওয়ারে যেভাবে আমরা ফোন কল নিয়ে থাকি, কিছু ফোন কল। নেক্সট ফোন কল, হ্যালো, আসসালাম আলাইকুম।
জি গুরু, কেমন আছেন?
এই তো, কি খবর?
ভালো।
ইজ ইট রুনা অর সামথিং?
জি গুরু, আইমান এবং আইমানের আম্মু, আইমানের দাদু সহ সবাই কেমন আছে?
আছে, ভালো আছে। তো কি খবর? ওই সেদিন কি গান শোনানোর কথা হচ্ছিল, রাইট? গান কি শোনানো হবে আজকে, এক দুই লাইন?
আজকে আসলে মনটা তেমন বেশি একটা ভালো না।
ও, তাহলে কি গান শুনতে পাচ্ছি না আমরা?
না, অবশ্য আমার গুরুজি তো শুনতে চাচ্ছে।
ওকে ওকে ওকে, তাহলে ছোট্ট করে দু লাইন গান শুনে নি। ডিসকানেক্টেড, আই এম সরি। এই এই বিষয়টা নিয়ে কেউ যেন আমাদেরকে ভুল না বুঝে, এত বেশি ফোন কল একসাথে ট্রান্সমিট হয় যে আমাদের সার্ভারের কারণেই বা আমাদেরই নিজস্ব লিমিটেশন, এটা ক্যাপাসিটি যতক্ষণ না বাড়াতে পারছি আমরা, এই এই ড্রপ কল ড্রপের সমস্যাটা কিন্তু হয়। নেক্সট ফোন কল, সালাম আলাইকুম। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোথেকে বলছেন? মনির, আপনার জন্য প্রেমের একটা কবিতা বলতে চাচ্ছি, যদি শুনতে চান বা অনুমতি দেন আমাকে।
জি, বুঝতে পারলাম না।
বলি, একটা প্রেমের কবিতা আপনার জন্য ডেডিকেট করতে চাচ্ছি, যদি অনুমতি দেন। কি কোর্স?
মানে অবশ্যই।
ও আচ্ছা। চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। মানে দেশপ্রেমের কথা বলছিলাম আর কি। আপনি কি এই ছন্দগুলোর সাথে পরিচিত মনির সাহেব? কিভাবে
বুঝলাম না গুরু।
বলছি, এই কথাগুলোর সাথে আপনি পরিচিত কিনা, দেশপ্রেমের এই কথাগুলোর সাথে? ভেরি গুড, তার মানে আপনি আমার রেগুলার লিসেনার, যেটা আমি বুঝতে পারলাম।
এবং যে কাহিনীগুলো উঠান, আসলে আমি খুবই খারাপ মনে করতেছি যে আসলে বাংলাদেশটা কি এরকম হতে পারে।
অফকোর্স না, এরকম তো অবশ্যই না। আমি তো বারংবার বলি যে ভালো ঘটন, জি প্লিজ,
মানে ইয়ে থাকে, মানে মানুষের সঙ্গে যে মানুষ ধোকাবাজ করে বা ইয়ে করে চিট করে, তার আসলে এই অনুষ্ঠান শুনলে অবশ্য বোঝা যায় যে আসলে মানুষ কতটুকু মানুষের প্রতি ইয়ে হতে পারে।
এক্স্যাক্টলি, এইসব খারাপ দিকগুলো অবশ্যই আছে, সেগুলো মানুষকে অ্যাওয়ার করাটা খুব জরুরি, যে কারণে আমরা হয়তো এই অনুষ্ঠানগুলো নিয়ে আসি। বাট অবশ্যই এগুলোর বাইরেও আমাদের দেশের অনেক ভালো ভালো দিক আছে, সে ব্যাপারগুলো সম্বন্ধে আমরা অল্প বিস্তর অনেকেই জানি। যে আপনি আর কিছু যোগ করতে চাচ্ছিলেন? যে আরো কিছু যেন বলতে চাচ্ছিলেন, জি প্লিজ।
না, আসলে আমি বলতে চাচ্ছিলাম যে আসলে মানুষের ভিতরে এই আপনাদের যে অনুষ্ঠানটা শুনে যে অনেক ইমোশনাল আর কি সৃষ্টি করে, সবাই দেখি তো অনেক অনেকেই কান্না করে, যেমন গত অনুষ্ঠান ছিল, আসলে আমিও অনেক কান্না করেছি
গত অনুষ্ঠানে, পুরো সময় জুড়ে আমিও কাঁদতেছিলাম। এই কারণে একটা মানুষের জীবনে যে এত কিছু উত্থান পতন থাকতে পারে, এটা আমার কল্পনার বাইরে ছিল। আমি অনেক অনেক আমার মধ্যেও অনেক কষ্ট বোধ হচ্ছিল সেই ঘটনাগুলো শুনে। আলহামদুলিল্লাহ মানুষ রেসপন্স করেছে, আমার মনে হয় খুব শীঘ্রই তাদের একটা ভালো কিছুর ব্যবস্থা হবে। অনেক ভালো থাকবেন আর ফোন করার জন্য অনেক ধন্যবাদ। লাস্ট ফোন কলে যাচ্ছি। আসসালামু আলাইকুম, কিছু টেক্সট আমরা এই ফাঁকে বারো নিয়ে নিতে চাই। আসসালামু আলাইকুম, ভালো আছি, আপনি কেমন আছেন? বাড়ির খবর সবর সব ভালো? কে বলছিলেন?
আমার নাম মিজানুর রহমান মিঠু, বগুড়া থেকে।
বগুড়া থেকে, বগুড়া কোথায় বাসা মিঠু? বলি বগুড়া কোথায় বাসা আপনার?
বগুড়া মোকামতলা।
মোকামতলা, এটা কি শহরে মোকামতলা?
না, গ্রামের ভিতরে।
বাট আমরা তো লিটারালি গোটা বাংলাদেশ নেটওয়ার্ক কভার করেছি, কিছু কিছু জায়গাতে হয়তো এখনো ব্ল্যাক হোলের মতো আছে যেখানে হয়তো নেটওয়ার্ক ফ্ল্যাকচুয়েট করে। সমস্যা, রাইট? ওকে, আমরা কিছু টেক্সট নিয়ে নিই, তারপর চলে যাচ্ছি আজকের রেগুলার প্রোগ্রামে। প্রথম টেক্সটটা নিচ্ছে ডিয়ার হিমেল খান। হিমেল কত টেক্সট দেয়? অফকোর্স আমি ভালোবাসি, বাট এত টেক্সট দেয়া ঠিক না হিমেল, যে বাকিগুলো টেক্সট দেখতে পায় না। ভালো একজন বন্ধু যতই ভুল করুক তাকে কখনোই ভুলে যেও না, কারণ পানি যতই ময়লা হোক আগুন নিভাতে সেই পানি সবচেয়ে বেশি কাজে লাগে। বাহ, অভিষেক জোয়ারদা লিখেছে, গুরু আমি অভি, আমি খুলনা থাকি, আমি আপনার শো শুনবার জন্য অপেক্ষা করি। আমার ফ্রেন্ড রূপা আপনার অনেক বড় ফ্যান। এখন আমি কি করব, ঘটকের ভূমিকা অবতীর্ণ হব? হোয়াটএভার, আমি অভির পক্ষ থেকে বলে দিচ্ছি, রূপা তোমার কাছে তথ্যটা পৌঁছে যাক যে তুমি আমার ফ্যান, অভিও আমার ফ্যান, সো তোমরা দুজন আরো বেশি ক্লোজ ফ্রেন্ড হয়ে যাও, কারণ আমাকে ঘিরে দুইজনের বন্ধুত্বটা আরো বেশি গাঢ় হোক সেটাই আমি চাচ্ছি। নূর আমিন ইমন লিখেছে, গত সপ্তাহে ঘটনাটি আমাদের হৃদয়কে জাগ্রত করেছে, আমাদের মানবতা কোথায় তা প্রকাশ পেয়েছে। পার্শিয়ালি কথাটা আমি মেনে নিচ্ছি যে আমরা যতই গৌরবান্বিত হই না কেন, আমাদের দেশের মধ্যে, সমাজের মধ্যে, জাতির মধ্যে এ ধরনের যে ঘটনা অহর নিশ ঘটে চলেছে সেটাকে আন্ডারমাইন করা বা এড়িয়ে যাওয়ার কোন সুযোগ নেই। মফিজুল হক লিখেছেন, আমি সেই প্রথম দিন থেকে গুরুকে, গুরুর এই অনুষ্ঠান শুনে যায়, এখান থেকে আমি অনেক কিছু শিখেছি এবং জেনেছি। আমরাও প্রচুর কিছু শিখি এবং জানি, কারণ স্রষ্টায় তো বলেছেন যে পৃথিবীর মধ্যে সেরা জীব এই মানুষ। লালনের কথা কতবার বলি আমি, মানুষ দেখতে এসেছিলাম ভবে, এমন জনম আর কি হবে। সো মানুষই তো সবচেয়ে বড় গুরু বা টিচার, যার কাছ থেকে শিখবার শেষ নাই, সে শিক্ষা আমিও গ্রহণ করে চলেছি অবিরতভাবে। আবু তাহের নীরব লিখেছেন, মেয়েরা পুরুষের হৃদয় এক নিমিষে চিনে নিতে পারে, এটি বিধাতার দেওয়া শক্তি। অথচ আশ্চর্যের ব্যাপার, ওরা নিজেদের হৃদয় নিজেরা চিনতে পারে না। নীরবের কথা আমার কথা কিন্তু না, কারণ আমারও প্রচুর ফ্যান মেয়েরা আছে, তারা যেন কষ্ট না পায়। তবে কথাটা কেন জানি বিশ্বাস করতে একটু একটু মন চাচ্ছে না, আই ডোন্ট নট এগ্রি, বাট যাই হোক, এটা তো নীরবের কথা। নীরব কিন্তু খুব উপস্থাপনটা খুব ভালো করে করেছে। এবার মোহাম্মদ রাশিদুল হক সরকার, গুরু ময়মনসিং থেকে রাশিদুল শুনছি, আপনার প্রোগ্রাম ভালোবাসার বাংলাদেশ খুব ভালো লাগে, তোমাদেরকে আমার খুব ভালো লাগে, তোমরা আছো, বিধায় আমি আছি, থ্যাংক ইউ। আমি চলে যাচ্ছি আজকের আমন্ত্রিত অতিথির কাছে। জানি না আমাদের ভালোবাসার বাংলাদেশে আজকে কি পসরা নিয়ে তিনি এসেছেন, জানি না ভালোবাসার বাংলাদেশ আজ কোন রূপে সাজবে, আবারও কোন কষ্ট, আবারও কোন অসম্পূর্ণতা, নাকি সত্যি দারুণ এক ভালো লাগা নিয়ে স্টুডিও থেকে আজ বের হতে পারব। সময় না নি, ভালোবাসার বাংলাদেশের যে অতিথির জন্য তাকিয়ে থাকে লক্ষ লক্ষ শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে, অলরেডি তিনি হটসিট অলঙ্কৃত করেছেন, অলরেডি আমাদের ভালোবাসার বাংলাদেশের স্টুডিও পরিপূর্ণতা পেয়েছে তার উপস্থিতিতে, আমি আনুষ্ঠানিকভাবে ভালোবাসার বাংলাদেশের স্বাগত জানাচ্ছি আপনাকে। কেমন অনুভব করছেন ভালোবাসার বাংলাদেশ এফএম ইন্ডাস্ট্রিতে সাচ এ প্ল্যাটফর্ম যেখানে মানুষ বিভিন্ন ফরম্যাটে তাদের ভালোবাসার কথা বলতে আসেন?
To tell you frankly, যে এটা সেকেন্ড টু নান আর কি ইন বাংলাদেশ আমার দৃষ্টিতে, যে এটাই একমাত্র ফোরাম সো ফার মাই নলেজ গোজ আমি এটাই এখন পর্যন্ত মানে জানি।
আমি প্রথমেই সময় বেশি নিব না, অলরেডি আমরা কিছু সময় পার করে এসেছি লিসেনার্স আওয়ারে। আমি প্রথমে ছোট্ট করে আপনার পরিচয়টা একটু জানতে চাইব, তারপর শুনবো আপনার জীবনের কথা।
আমি কাজী আলমগীর কবির বলছি। আমি পেশা আমার কনসালটেন্সি, আমি বিশ্ব ব্যাংকের কনসালটেন্ট। এখন আছি আমি ল্যান্ড বোর্ড প্রজেক্ট, এটা শেষ হলে হয়তো কোথায় দিবে জানি না, এইটি আমার পেশা আর কি। প্রথমে আমি চাকুরি জীবী ছিলাম, আমি ক্যারিয়ার শুরু করি হ্যাক্সট জার্মান ফার্ম ইন 1990। তারপরে আই সুইচড ওভার টু গভর্নমেন্ট, আমি কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমি বার্ড নামের সমধিক পরিচিত, ওখানে 14 বছর আমি চাকরি করেছি। দ্যাট ইজ মাই বেসমেন্ট আর কি ইন মাই ক্যারিয়ার। তো তারপরে কিছুদিন ইউএনডিপি তে ছিলাম, তারপরে এখন এই ওয়ার্ল্ড ব্যাংকে কাজ করছি।
আমরা কথা বলছি আজকের আমন্ত্রিত অতিথির কাছে, আমরা শুনি আপনার জীবনের কথা, এবং আমি চাইব যে আপনি আপনার মতো করে একদম ছোটবেলা থেকে আপনার জীবনের কথা উপস্থাপন করার চেষ্টা করবেন।
ছোটবেলা আমার বাবা কাজী হারুনুর রশিদ, উনি মরহুম, বলতে আমার ভালো লাগে না আর কি, তবু উনি জীবিত নেই। তো উনি ফার্ম গেট তেজগাঁও গভর্নমেন্ট হাই স্কুল আছে ওখানকার ইংরেজি সাহিত্যের টিচার ছিলেন। আমরা 4 ভাই, বড় ভাই উনি জেলা কৃষি কর্মকর্তা বিসিএজি ফ্রম ময়মনসিংহ এগ্রি ইউনিভার্সিটি, মেজো ভাই উনি প্যারালাইজড, উনি সাংবাদিকতা করতেন, নাও হিজ প্যারালাইজড, উত্তরাতে থাকেন, আমি ঢাকার মিরপুরে থাকি। আর ছোট ভাই উনি ব্যবসায়িক ব্যবসা করেন, উনিও ঢাকাতে থাকেন। এই মোটামুটি মা জীবিত আছে আমার। তো ছোটবেলাটা আমার কেটেছে ঢাকাতেই, পার্ম গেট, নাখালপাড়া, দেন উত্তরা, তারপরে এখন আমি সেটেলড ইন মিরপুর সেকশন 11। এই মোটামুটি আমার ছেলেবেলা। আমি তেজগাঁও গভর্নমেন্ট হাই স্কুল থেকে ম্যাট্রিক, তেজগাঁও কলেজ আমার ইন্টারমিডিয়েট, জাহাঙ্গীরনগর থেকে আমি আমার উচ্চশিক্ষা সম্পন্ন করি, তারপরে আমি চাকরি জীবনে প্রবেশ করি। ইন এ নাটশেল দিস ইজ মাই স্টোরি।
এবং ভালোবাসার বাংলাদেশে অনুষ্ঠানের সাথে আপনার অনুষ্ঠান শুনতে শুরু হওয়াটা কিভাবে?
এটা একটা মানে
আচ্ছা আমি প্রসঙ্গে যাব, আমি তার আগে আপনার আপনি বলছিলেন আপনার পরিবারের ডিটেল ইনফরমেশন দিচ্ছিলেন, আপনার ব্যক্তি জীবন স্পেশাল আপনার ক্যারিয়ারের কথা উঠে আসছিল, আমি আপনার ব্যক্তি জীবন সম্বন্ধে একটু জানতে চাইব।
ব্যক্তি জীবন, আই হ্যাভ গট ম্যারিড ইন 1995 15 ডিসেম্বর, দিস ইজ মাই ম্যারেজ ডে।
ভালোবাসা পেয়েছিল নাকি এমনি
অ্যারেঞ্জড ম্যারেজ? দেখুন আমাদের তো মধ্যবিত্ত পরিবার, মধ্যবিত্ত পরিবারে আসলে এই যে প্রেম ভালোবাসা যেটা আমরা দেখতে পাই আর কি আমাদের সমাজে, এটা কিন্তু আসলে মধ্যবিত্ত সমাজে এটা গ্রহণযোগ্যতা পায় না। দেখবেন সিনেমা নাটকেও আমরা ছোটবেলায় যে সাদা কালো ছবিগুলো দেখতাম যে প্রেম ভালোবাসা মধ্যবিত্ত ঘরে, ওটা কিন্তু একটা প্রবল প্রতিরোধ আসতো বাবা মার পক্ষ থেকে আর কি, যে মানে আমিও প্রেম ভালোবাসা যে আমার জীবনে আসে নাই তা না, তো ওটার কোনো স্বীকৃতি ছিল না। তো ন্যাচারালি আর ওটা তো থাকে একটা, মানে ওটা যে প্রকাশ করার মতো ওই সাহসও আমাদের মতো মধ্যে তো ছেলেদের থাকে
না। হ্যাঁ, তখনকার প্রেক্ষাপট আরো বেশি এরকম ছিল
যে আমার একটা প্রেম এসছে, সো আই উইল সেলিব্রেট ইট, পিটিএ তক্তা বানিয়ে দেবে, বুঝতে পারছেন। তো ওটা যদি আসেও, আসলেও ওটা আর কি যে ওইভাবে যে ঢাকডোল পিটিয়ে যে একটা বলা,
মায়ের অন্তরের অনেক গভীরে থাকে,
হ্যাঁ হ্যাঁ, ওইটার সুযোগ ছিল না আর কি। টাকা পয়সা বন্ধ করে দিবেন, লেখাপড়া বন্ধ, টিউশন করে চলতে হবে, অল দোজ থিংস আর কি। তো ফলে বিয়েটা টোটালি অ্যারেঞ্জড। আমি বিয়ে করেছিলাম, ওনাদের বাড়ি ছিল কুমিল্লা, বাট দে আর সেটেলড ইন ঢাকা। তাদের কোনো রুট ওইভাবে কুমিল্লাতে ছিল না আর কি। তারপরে আমার বাড়ি পিরোজপুর জেলা, তো চেনার তো কোনো প্রশ্নই আসে না। তো আমি তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছি, তো উনি লেখাপড়া করেছেন ইডেন কলেজে। তো ফলে ওই যে পূর্ব পরিচয়ের তেমন কোনো
সুযোগ
ছিল না, এটা একেবারেই পেশাদার ঘটক কর্তৃক মানে আনিত আর কি একটি বিষয়। দুই পরিবার একেবারে দেখে শুনে চেখে চুখে যেটা হয় আর কি, হ্যাঁ, সেইভাবে হয়েছিল। আর আমার বাবা যেহেতু শিক্ষক ছিলেন, অ্যান্ড আই এম মানে ওয়েল রিপ্রেজেন্টেড টু দেম, মাই এডুকেশন, মাই ডেজিগনেশন, মাই সোশ্যাল স্ট্যাটাস, অল দোজ থিংস।
তখন আপনি জার্মানিজ ওই ফার্মে জব করছেন, তাই কি?
না, এটা আর কি, আমি তখন কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমিতে জব করেছিলাম, মানে দিস ইজ মাই সেকেন্ড জব। আর দ্যাট নেক্সট জব ইজ এ শর্ট টার্ন আউট ইন মাই লাইফ, বাট ভেরি পোটেন্সিয়াল। আই ওয়াজ স্টুডেন্ট অব জিওগ্রাফি, বাট আই হ্যাড এ ডিপ্লোমা অন ভ্যাকসিনেশন। মানে আমাদের ওই ব্যাচে ওয়েক্সটার অফিসটা ছিল তখন এই যে প্রেজেন্টলি শান্তিনগর, ওখানে যে ওই নাটক টাটক হয় তার বিপরীতে, ভেরি আর্কিটেকচারাল ভিউ একটা বিল্ডিং। তো আমার তখন মাস্টার্স এর রেজাল্ট হয়নি, বুঝতে পারছেন, আমি তো পরীক্ষা দিলাম, অ্যান্ড আই ইউজ টু ফার্স্ট অ্যামং দোজ 25 ট্রেনিস আর কি। তো তারা তাদের রেবিপুর প্রথম লঞ্চ হয়েছে কিন্তু বাংলাদেশে, ওই যে কুকুরে কামড়ানোর যে ঔষধ আর কি, যেটা 14টা ইঞ্জেকশন, ওখানে ছিল 6 অনলি। তো দে সেন্ড মি টু জার্মানি অ্যাজ এ ব্যাচেলার। আমি তো বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে শেভ করা শুরু করেছিলাম, আমার স্টিল ইট ইজ ভেরি গ্রিন ইন মাই মেমোরি। তো শেষে ওই যাই 6 মান্থস ডিপ্লোমা অন ভ্যাকসিনেশন, আই স্টুডেন্ট অফ জিওগ্রাফি বাট আই হ্যাভ এ ডিপ্লোমা ইন ভ্যাকসিনেশন। তো তারপরে আমি আসলাম পোস্টিং খুলনাতে, 77 গগনবাবু রোড, আপনার কোন শ্রোতা খুলনা থেকে ফোন করলো
কিছুক্ষণ আগে,
কিছুক্ষণ আগে, ওইখানে আমাদের আরএসএম অফিস। হ্যাঁ, তো খুলনা ইজ এ সিটি অফ মিডল ক্লাস, ইটস মাই ফার্স্ট লাভ। সেই আমলের কথা বলছি যে 2000 টাকার বাড়ি ভাড়া ঢাকা শহরের ধানমন্ডিতে, সেটা ছিল সেই সময়তেই, সেই সময় 15,000 টাকা, বুঝতে পারছেন। হ্যাঁ, তো খুলনা ইজ এ হেভেন, আই শুড সে টু মাই ভিউ। তো ওই সময় আমার, তখন আমি 12,000 টাকা বেতন পেতাম
ওই সময়,
ওই সময়
বিশাল ব্যাপার।
তো আমি গভর্নমেন্ট সার্ভিসে দরখাস্ত করলাম, ওইখানে দরখাস্ত করলাম, আমার হয়ে গেল চাকরি, 2850 টাকা স্কেল। হ্যাঁ, তো মাই ফাদার ইজ এ মানে ওই গভর্নমেন্ট স্কুলের টিচার, আমাকে বললো মানে ইউ ওয়াজ এ সিউডো মিলিটারি ম্যান, মানে আমরা তাকে চার ভাই বলতাম যে অ্যাংরি ওল্ড ম্যান। তো হি সার্ভড এর অর্ডার টু মি, রিজাইন ফ্রম হ্যাক্সট অ্যান্ড জয়েন টু বার্ট, 2850 টাকা স্কেলে আমি জয়েন করি। আমার বাসায় 6 কক্ষ বিশিষ্ট বাসা ছিল, একটি কক্ষে পর্দা দিতে পেরেছিলাম, 5টি কক্ষ বেপর্দা ছিল আমার, স্টিল ইট ইজ গ্রিন ইন মাই মেমোরি।
তো যাই হোক, ওই সময় যে সময়ের কথা আপনি বলছেন, তখন সরকারি কোন চাকরি এটা তো অবশ্যই স্বপ্নের মতো ছিল, এবং আপনি খুব সঠিকভাবে মনে বলেছেন যে বিয়ের পাত্রী দেখানোর ব্যাপার যখন চলছে খুব দারুণ ভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে।
না, আমি নিজেকে রিপ্রেজেন্ট, আমার সবকিছুই ওয়েল রিপ্রেজেন্টেড, বাট দে রিপ্রেজেন্টেড দেমসেলভস উইথ এ ক্রাফটসম্যানশিপ। যে এটা সাধারণত কোন পক্ষ কিন্তু আমাদের দেশে করে, যারা যাচাই বাছাই করে দে আর ইন্টেলিজেন্ট, আর যারা যাচাই বাছাই না করে সো কল্ড সিম্পল ম্যান লাইক মাই ফাদার অ্যান্ড মাই মাদার, হ্যাঁ দে আর দ্য ভিক্টিমাইজড আর কি। এই ব্যাপারে মানুষের জীবনে বিয়ে দুই তিনটা ঘটনার মধ্যে অন্যতম একটি ঘটনা, তাই না?
অবশ্যই।
তো কিন্তু এক্ষেত্রে যদি কেউ ভুল করে টু সিলেক্ট দ্য লাইফ পার্টনার, যেমন ছেলেও যদি তার ওয়াইফ সিলেক্ট করতে ভুল করে, অথবা যে কোনে সেও যদি তার হাজব্যান্ড সিলেকশনে ভুল করে,
শুনি না আপনার জীবনের কথা।
তো যাই হোক, মাই এক্স ওয়াইফ, শুড আই মেনশন দি নেম অফ মাই এক্স ওয়াইফ? প্রবাবলি নট,
নো প্রবলেম, ইউ ক্যান নো প্রবলেম।
যাই হোক, আমি বাধ্য না হলে চাচ্ছি না আর কি, কারণ
দরকার নেই, আপনি এক্স ওয়াইফ ভাই বলেন, সমস্যা নেই।
জি জি,
কিভাবে সম্পর্কটা হলো, কিভাবে আপনার
সম্পর্কটা হলো?
বিয়ে হলো, রাইট?
হ্যাঁ, বিয়ে হলো। বিয়ের পরে
প্রথম থেকে সম্পর্কটা কেমন ছিল?
ভেরি গুড।
একটু শুনি আপনাদের জীবনের কথাগুলো শুনি।
সিন্স দে আর ফ্রম কুমিল্লা এন্ড আই ওয়াজ I was engaged in my service in Kumilla. I am very much acculturated with the Kumilla culture. Okay. They are the educated society, they are the most sober society in Bangladesh, I should say. হ্যাঁ, যদিও কুমিল্লা সম্পর্কে অনেকে কিন্তু একটু তির্যক মন্তব্য করে, বাট I totally disagree with it. আমি 14টা বছর আমি কুমিল্লাতে থেকেছি, দেখেছি ওদের ভদ্রতা, তাদের যে হসপিটালিটি, তাদের যে জেনারোসিটি অব দিস অব মাইন্ড, এটা কিন্তু আমার পিরোজপুরে আমি নাই বলবো না, আমার যথেষ্ট প্রাকৃতিক বলবো, ওদের মতো অতটা ওই যে নিজেকে ক্রাফটসম্যানশিপের মতো সাজিয়ে গুছিয়ে না হলেও আমার পিরোজপুরে ডাবের পানি দিয়ে আপ্যায়ন করা।
তবে আমার কাছে মনে হয় যে কুমিল্লার সম্বন্ধে যে কথাটা আপনি বলতে চাচ্ছেন সেটা এটিকেট এন্ড কালচার।
ইয়েস, তারা আমাদের শ্রেষ্ঠ আমি বলবো, যে তো সেই ধরনের
আর্ট এন্ড এটিকেট অ্যাকচুয়ালি ওদের মধ্যে অনেক বেটার,
অনেক বেটার,
ওরা খুব ভালোভাবে জানে যে কিভাবে পিপলকে ওইভাবে আতিথেয়তা করতে হয়।
তো তারপরে তো বিয়ে হলো, অ্যান্ড আই এন্টার্ড ইন টু দ্য ব্রাইড চেম্বার, অ্যান্ড আই ওয়াজ এ বিট শকড আর কি, মানে মাই এক্স ওয়াইফ প্রবাবলি আই পুট সাম ডাউট অন হার চেস্টাইটি ইন দ্য ব্রাইট চেম্বার, অ্যান্ড আই ক্লোজ মাই আইজ অ্যান্ড শি রোয়ার্ড উইথ হার যে খোপাতে যে কাটা থাকে, যে চোখ ফুটো করে দেব, ইট ইজ, আমি এই কথাটাই উনি বলেছিলেন, অ্যান্ড আই ওপেন মাই আইজ অ্যান্ড এনিওয়ে, তো এটা ইট ইজ নট পসিবল বিকজ আমার মা তাকে হাজার মেয়ের চেতে শ্রেষ্ঠ মেয়ে বলত, সো ইট ইজ নট পসিবল টু পুট এনি কমপ্লেন এগেনস্ট মাই ওয়াইফ টু মাই মাদার অ্যান্ড ফাদার, ইট ইজ নট পসিবল। তো যাই হোক, আই শেয়ার ইট উইথ মাই ফ্রেন্ডস, টু অর থ্রি মাই বোজম ফ্রেন্ডস, ইউনিভার্সিটি লেভেল ফ্রেন্ডস, তো তারা বলল যে ডাল মে কুচ কালা হ্যায়। বাট
সম্পর্কে শুরুতে এই ধরনের রিয়াকশন আপনাকে করতে হয়েছে তাহলে?
হ্যাঁ, তখনই একটু মানে ওই যে
হোঁচট খাওয়ার মতো,
হ্যাঁ, কালারফুল স্টার্টিংটা একটু গ্লুমি হয়ে গেল। হ্যাঁ, বাট আই ডিড নট এক্সপ্রেস ইট, বাট অলরেডি মাই জেস্টার অ্যান্ড পশ্চার এক্সপ্রেসড। তো এইভাবে আস্তে 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 শুরু হলো, মানে ধীরে ধীরে, মানে দি রোমান্টিসিজম, দি ভেরি জাস্ট অ্যান্ড চিল আই স্টার্টেড দি ম্যারিড লাইফ, এটা আস্তে আস্তে আপনার ভাষায় যেটা একটু একটু ফিকে হয়ে আসলো। তো অ্যাট দ্যাট টাইম শি ওয়াজ অনার্স এক্সামিনি। হ্যাঁ, তো আমি কুমিল্লা ঢাকা কুমিল্লা ঢাকা করছিলাম আর কি, ফর দ্য সেক অফ আওয়ার স্টাডি। তো এই রকমই চলছিল, দেন আমি ওই স্কলারশিপটা পেলাম, মাই পিএইচডি স্কলারশিপ ফ্রম দি মিনিস্ট্রি অফ এডুকেশন পাওয়ার পরে আমি 3 ইয়ার্স ফুল স্যালারি লিভ ওখান থেকে পেয়ে আই গো টু রাজশাহী, তো ইন IBS, ইনস্টিটিউট অফ বাংলাদেশ স্টাডিজ। তো সেখানে উনি এখানে আর আমি রাজশাহী, এদিকে থাকলাম। ভার্চুয়ালি আওয়ার ম্যারিড লাইফ ওয়াজ, ডিভোর্সটা হয়েছে আমার 14/7/2001-এ আর বিয়ে করলাম 1995, তো পুরাই শেষ, 96-ই বলা যায়। হ্যাঁ, তো 96 টু
5 বছর
2001, এর মধ্যে একত্রে থাকা হয়েছিল,
সংসার করা বলতে যেটা বুঝি।
হ্যাঁ, খুব ইয়ে না, বেশি হয়েছিল, বাট শর্ট স্প্যান অফ টাইম। আর বাদ বাকি সময়টা কিন্তু ওই ঢাকা কুমিল্লা ঢাকা রাজশাহী এরকম করে করে ইয়ে করে, এর মধ্যে আমার ছেলেটা হয় আর কি, কাজী আফিফ আল ফারাবি, দি এক্সটেন্ডেড পার্ট অফ মাই হার্ট।
বিয়ের কত বছর বয়সে সন্তানের আগমন?
14/7, সরি, ওর ডেট অফ বার্থ, ওর ডেট অফ বার্থ হচ্ছে 12/8/98।
সো বিয়ের তাহলে 3 বছর
এরকম,
3 বছরের মধ্যে।
এখানে কিছু ছোট ছোট ব্যাপার আছে যে আমার মানে মানে আমি যেভাবে আমার বাবা আমাদেরকে মানুষ করেছে, আসলে সেই রকম পরিবেশে আমরা কিন্তু সোশ্যাল এডুকেশন একটা বলে একটা কথা আছে, এটা আমাদের ভিতরে আমরা পাই নাই। হ্যাঁ, আমার বাবা খালি বলতো রেজাল্ট ভালো করো, মানে এই
পড়ালেখা,
এছাড়া যে একটা জগৎ আছে ওই জিনিসটা আসলে আমাদের মানে অর্জন করা হয় নাই আর কি।
হ্যাঁ, মনোযোগ দেওয়ার সময় সুযোগ
হয় নাই। তো ফলে হচ্ছে কি, এই যেমন ধরেন বিফোর ফারাবি দ্যার ইজ দি ফার্স্ট কনসিভ করে উনি। হ্যাঁ, বাট এটা মানে পড়াশোনার অজুহাতে, বাট দিস ইজ নট দ্য প্রপার টাইম টু বি এ মাদার, এইভাবে করে মানে শি অ্যাবর্টেড ইট আর কি। এটা দিস ইজ এ নিউ এক্সপিরিয়েন্স ইন মাই লাইফ,
যেটা আপনার কল্পনাতেও ছিল
না, নট অ্যাট অল। তো
আমরা কথা বলবো আপনার সাথে, আমরা একটু ছোট্ট বিরতিতে যাচ্ছি, আমরা কথা বলছি আজকের আমন্ত্রিত অতিথির সাথে, কথা বলছিলাম তার জীবন নিয়ে, ছোট্ট একটা বিরতি, আমরা ফিরে আসছি।
ভালোবাসার বাংলাদেশ,
চলে যাচ্ছে আজকের আমন্ত্রিত অতিথির কাছে, তিনি বলছিলেন তার জীবনের কথা।
তো এই এই ছেলে যখন ধানমন্ডি ক্লিনিকে তার জন্ম হয় রাত 1টায়, আই মুড দি আজান অন দি 3rd floor অব দ্যাট ভেরি ক্লিনিক, এবং আমারই খালাতো ভাইয়ের ওয়াইফ, লাবলু ভাইয়ের ওয়াইফ ডক্টর ফেন্সি, she was his attendant doctor, tar hati hoy my son was a normal baby. To
kotha chilen kotha tokhon ক্লিনিকে কি?
হ্যাঁ ক্লিনিকে, এবং এটা আমার লাইফে একটা বাক বদল। আমি মনে হলো যেন আমি নবজীবন লাভ করেছি। আমার ছেলের নাম আমি ঠিক করেছিলাম আমার প্রিয় দার্শনিক, দ্যাট ভেরি ফিলোসফার ইনফ্লুয়েন্স দি টোটাল ইউরোপ, ইবনে ফারাবি। আমি তার লেখা একটা বই পড়ি ডিউরিং মাই ইউনিভার্সিটি লাইফ, দি এ কমেন্টারি অন অ্যারিস্টটল। বইটা পড়ে আমার মগজ ধোলাই হয়েছিল। আমার আমার মনে আছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বইটা পড়েছিলাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি লাইব্রেরিতে, কাউন্টারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বই বুঝতে গিয়ে আমার পায়ের গোড়ালি ফুলে গেছিল। সকালবেলা দাঁড়িয়েছি একদম বিকেল পর্যন্ত। সেই ফারাবি বিখ্যাত দার্শনিকের নাম অনুসারে আমি আমার ছেলের নাম রেখেছি কাজী আফিফ আল ফারাবি, আ দি ভেরি স্টার্টিং নেম অফ আলমগীর, মাই নেম। তো ছেলে জন্ম হল, আমি ইনফামিল একটা দুধ কিনেছিলাম, যে আমি জানতাম না যে ফাদার জানতাম, জানবো বা কেমন করে, মানে এটা ল্যাঙ্গুয়েজ ইজ নট এনাফ টু এক্সপ্রেস ইট, ভাষা যথেষ্ট নয় এই অনুভূতি উপলব্ধির, এটা উপলব্ধি করা যায়। ফাদার হওয়ার যে আনন্দ এটা কেবলমাত্র উপলব্ধি করা যায়, এবং আমি সেটা উপলব্ধি করেছিলাম। সেই ছেলে ধীরে ধীরে বড় হলো, মানে তার সেই যে হস্ত পদ সঞ্চালন ছোট ফারাবি, সেগুলো মানে এত রূপালী পর্দার চলচ্চিত্রের মতো যে আমি বারবার ফিরে যাই আমার ছেলের কাছে।
ফারাবির কোন কোন জিনিসটা স্পেশালি আপনার মতো?
খেতে বসে বলতো যে আব্বু এটা খাও, এটা খাও, তারপরে last 18 years I have no attachment with my son. আমি বাড়ির চাকরি ছাড়ার পরে যখন নতুন চাকরি জয়েন করেছি, তার মধ্যে মাই ফাদার ওয়াজ অলসো রিটায়ার্ড, আফটার দি রিটায়ারমেন্ট আমি, সরি গুরু আমি বোধ হয় একটু ইংরেজি এসে যাচ্ছে, আমি দুঃখিত। তো ওই সময় মানে
আপনি
ভাই ভাবিদের একটা চেহারা,
ছোটবেলার কথা বলছি,
হ্যাঁ ছোট ছোটবেলায় তো ফারাবিকে নিয়ে আমি আমি জানি না আমার ছেলে অন এয়ারে এটা শুনছে কিনা,
ফারাবির কোন কোন জিনিসগুলো আপনার আপনার সাথে অনেক বেশি মিলে যায়?
হ্যাঁ আমার চেহারা, তার আমার যে এলিপটিক্যাল আইজ,
তাহলে তো আপনার ছেলেকে অসম্ভব সুন্দর দেখাতো ছোটবেলায়।
হি ইজ হিরো, মাই সান ইজ ভেরি মাচ হিরো।
আমি আপনাকে বিনয়ের সাথে বলি, কারণ আমরা আমাদের অনুষ্ঠানে যারা আসছেন, যেহেতু একটা মানে হয় কি একটা ভিজুয়াল কানেক্টিভিটি তৈরি হয় মানুষকে, যদি কে কথা বলছে তার যদি একটা আদল পায় তখন মানুষের তাকে কমিউনিকেট করতে সহজ হয়, জন্য আমি যিনি হট সিটে বসেন তার একটা বর্ণনা দেওয়ার চেষ্টা করি। তো বন্ধুদের অবগতির জন্য জানিয়ে রাখি যে ডক্টর আলমগীর কবির, যিনি আজকে আমাদের হট সিট অলঙ্কৃত করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত, যে অসম্ভব সুদর্শন একজন মানুষ এবং পৌরত্বের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছেন, তার ছাপ কোনোভাবেই তার চোখে মুখে তার অবয়বে ফুটে ওঠেনি, দারুণ দারুণ দেখতে মানুষটি। তো তাই বলছিলাম যে তাই যদি হয় ছোট্ট ফারাবির সত্যি যে লুকটা যদি আপনার মতোই পেয়ে থাকে সে, তাহলে কি অসম্ভব সুন্দর দেখাতে পারে তাকে সেই ছোটবেলাতে।
জি জি, সে যখন মাত্র 2 বছর বয়স, সে বাংলা এবং ইংরেজিতে 1 থেকে 10 পর্যন্ত গুনতে পারত, আমার সামনে বলতো 1, 2, 3, 4, এবং হিজ টোন ইজ ভেরি হারমোনিক, মানে এগুলো আমার, ওর বয়স এখন 18 ক্রস করেছে, 98 জন্ম। তো আমি যখন জেলে ছিলাম, আমার
জেলে?
হ্যাঁ, আমার মামলাতে ইনস্ট্রুমেন্টেশন করেছে, যাই হোক
সেপারেশনকে নিয়ে পূর্বতনের স্ত্রীর
না, আমার আসলে এটা আলাদা স্টোরি। সো আমি আসলে আমার ফারাবিকে নিয়েই থাকি, সেটা হচ্ছে যে মানে এই ছেলেকে নিয়ে আমি কখনো কোলে নিতে পারতাম না আর কি। হ্যাঁ, ফারাবি যখন দুই বছর তিন বছর ওই সময় তো ডিভোর্স হলো, আমি তাকে ঘাড়ে নিতাম, আমার চুলগুলো দুই হাত দিয়ে খামচে ধরে রাখতো, আর ওই আমার গলার দুই পাশ দিয়ে ওর দুটো পা আমি হাত দিয়ে ধরে রাখতাম, মানে তাকে শক্তভাবে বসিয়ে রাখার জন্য। আমি এভাবে, দ্যাট ইজ মাই স্টাইল, ওকে নিয়ে আমি বেড়াতাম। তারপরে একটা গান আমি ওর জন্য মানে বানিয়েছিলাম, মানে সারাদিন চোখে সারা রাত বুকে ফারাবিকে নিয়ে আমি কি যে আছি সুখে, এটা মানে এই গানটা তার মুখস্থ হয়ে গিয়েছিল,
এতবার বলতেন।
হ্যাঁ, এবং সে আমাকে বলতো মানে সেই আধো আধো বলে, বুকে বুকে, আমি তখন বুঝতাম ওই গানটা শুনতে যাচ্ছে। তখন এইরকম কিছু কিছু স্মৃতি, হ্যাঁ, ঘুমলে আব্বু ওট আব্বু ওট এরকম বলতো, মানে হি ইউজ টু গাইড মি। এরপরে তার একটা বিশেষ ব্যাপার হচ্ছে, যখন তার মানে বাথরুম পেত, বাথরুমের অত ছোট একটা বাচ্চা, তো বাথরুমের দরজা ক্লোজ করে দেওয়া এটা বাচ্চাদের জন্য ঝুঁকিপূর্ণ, তো দরজা খোলা থাকতো, তখন ওই দরজার সামনে কেউ যদি গিয়েছে, যাও যাও এরকম করতো। মানে ওই সময় তার একটা যে প্রেস্টিজ জ্ঞান, এটা ন্যাচারালি তার ভেতরে আমি লক্ষ্য করেছি। সো লাস্ট 18 ইয়ার্স এর মধ্যে কোর্টে দেখা হয়েছে, সেই কোর্টের বারান্দায় সেই যে লয়ার দিয়ে আমার উপরে হামলা, এবং আমি বিস্ময়ে হতবাক হয়ে গেছি যে লয়ারদের সাথে ফারাবিও আমার উপরে হামলা, আমার ছেলে বুঝল না যে আমি কি করতে যাচ্ছি, একটিবারও ভাবল না যে সে আমার, আমি আমি তার জন্মদাতা পিতা, আমি কোর্টে এসেছি তাকে নেবার জন্য। আল্লাহ, আমার চোখ দিয়ে যেন কোনো পানি না বেরোয়, আমার ফারাবি ভালো থাক, উচ্চ শিক্ষিত হোক, আমি 14 বছরে মেট্রিক পাস করেছি, আমার ছেলে করেছে 18 বছরে, ওর তো 12 বছরে করা উচিত ছিল, আমি নিজে মেট্রিক পাস করেছি, আমার বয়স তখন 14 বছর, এটা কেন হলো? আমার কাছে থাকলে তো এই ডিলে হতো না, তবুও আমি চাই আমার ছেলে উচ্চ শিক্ষিত হোক, আমাকে ছাড়িয়ে যাক, শুধু আমার সঙ্গে যেন একটু দেখা করে, আমার ছেলেকে আমি আমার মতো করতে চেয়েছিলাম, পারলাম না, তবু যেন বদ লোকের নজর থেকে দূরে থাকে, বিপদ আপদ থেকে দূরে থাকে, রোগ বালাই থেকে দূরে থাকে, ও যেন শত্রু চিনতে পারে।
আমরা কথা বলছি আজকের আমন্ত্রিত অতিথির কাছে, এবং আমরা বিভিন্নভাবে বিভিন্ন তথ্য এখানে উপস্থাপিত হয়, আর স্বাভাবিকভাবে যিনি কথা বলার সিকোয়েন্স মেনটেন করার মতো অবস্থাতে তিনি নাই আসলে, যে কারণে হয়তো বারবার জীবনের কথাগুলো হয়তো বলতে চাচ্ছেন তিনি, কিন্তু সেটি বিক্ষিপ্তভাবে অন্য কোন প্রসঙ্গের দিকে চলে যাচ্ছে। এবং আপনি কথা প্রসঙ্গে বলছিলেন যে আপনার জীবন যতদূর এগিয়েছে সবকিছুই আপনার ভালোবাসার সেই মানুষটি আপনার সন্তানকে ঘিরে, এবং যত বেশি সন্তানের কথা আপনার যত বেশি বেশি করে মনে পড়ে, সবসময় সন্তানের জন্য যেভাবে আপনি ভাবেন এবং চিন্তা করেন, সবকিছুর বিনিময়ে আপনি কে সঠিক বা কে বেঠিক সেই পরিসংখ্যানে আপনি যেতেও চান না, কিন্তু আপনি চান একটা জিনিসই, সেটি হচ্ছে যে আপনার সন্তান সে যেন আপনার সাথে যোগাযোগ রাখে বা তাকে আপনি দেখতে পান, তাকে আপনি অনুভব করতে পারেন, সেই 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 অধিকারটা যেন আপনার কাছে ফিরে আসে। এই যে সন্তানকে পাবার জন্য আপনি কোর্টের দ্বারস্থ হলেন যেটা আপনি বললেন, সেই ব্যাপারটা কি ভালোভাবে নেয়নি ফারাবি?
আমাকে সে ফোন করেছে, ফোন করে
আপনি কোর্টে যখন ফারাবিকে পাওয়ার জন্য কোর্টের দ্বারস্থ হলেন, তার আগ পর্যন্ত কি ফারাবির সাথে আপনার সম্পর্কটা কি ভালো ছিল? মাঝে মাঝে ফোনে কথা হতো বা দেখা হতো?
না, ফারাবিকে দেওয়া হতো না। আর ব্যাপারটা হয়েছে যে আমি যখন মানে আমার এক্স ওয়াইফ যখন শি সার্ভড ডিভোর্স লেটার টু মি, আই ডিড নট ডিভোর্স হার, তখন আই ওয়াজ ইন অফিসিয়াল ট্যুর, মানে আমি মানে দাপ্তরিক সফরে ছিলাম আর কি। তারপরে ওই সময়
সেপারেশন কথা যেহেতু বারবার আসছে, যে কোনো কোনো কি কোনো নির্দিষ্ট কোনো কারণ ছিল?
হ্যাঁ, নির্দিষ্ট কারণ আসলে কি, এই যে মানে সাংস্কৃতিক বৈপরীত্য, তারপরে
যেটা আপনি একবার কথা প্রসঙ্গে উপস্থাপন করেছিলেন,
মানে এগুলো আসলে আমাদের এই বিষয়গুলো আসলে আমি মেনে নিয়েছিলাম, যেহেতু আমার পরিবার এটাকে অ্যাকসেপ্ট করেছিল, সেই মানে এটা আমার কাছে ছিল এক ধরনের ধর্মগ্রন্থের মতো, আমার বাবা মায়ের আদেশ পালন করা। আমি বুঝতে পারলেও আমি এটাকে মেনে নিয়েছিলাম, যে কারণে আমি ডিভোর্স কিন্তু আমি করিনি। তো তারপরে উনি যখন ডিভোর্স লেটার আমার বাসায় পাঠালেন, তখন আমি বাসায় ছিলাম না, আমি ট্যুরে ছিলাম, আমার ছোট ভাই সে রিসিভ করে। তারপরে তারপরের দিনই, ওই রিসিভ করার পরের দিনই আমি বাসায় আসি ট্যুর থেকে। বাসায় এসে মানে ট্যুর থেকে বাসায় আসা মানে একটা ফাইন্যান্সিয়াল একটা হ্যান্ডসাম অবস্থা আর কি, মানে ট্যুরে গেলে তো খাওয়া দাওয়া যেখানে গিয়েছিলাম খরচ পরিবহন ওদের ওরাই করে, ফলে ওই যে পার ডিএমটা কিন্তু পকেটেই
টাকাটা বেঁচে যায়
থেকে যায়। ওই যে হেভি বাজার টাজার করে ঘরে ঢুকলাম, মাও কথা বলে না, আব্বা জীবিত ছিল উনিই দেখলাম কথা বলে না, তা আমি বললাম আমি কোনো মিস্টেক করে ফেলেছি কিনা। তো তারপরে মা ওই ডিভোর্স লেটারটা আমার কাছে দিল, দেওয়ার পরে কিন্তু আই বার্স্ট ইনটু টিয়ার্স, একটা মুক্তির একটা মানে আনন্দ আমার ভিতরে কিন্তু কাজ করেছিল, যেটা আমি কখনো বলতে পারতেছিলাম না। তখনই আমার ছেলের জন্য মানে মানে একটা ছিল আমার মুক্তির আনন্দ, আর একদিকে ছিল মানে আমার ছেলেটার ব্যাপারে একটা উদ্বেগ। দেন অ্যান্ড দেয়ার আমাদের বাসায় তখন নতুন টিএনটির ফোন লেগেছিল।
আপনি বলছিলেন যে আপনি কোনোভাবে আপনার বাবা এবং মাকে বোঝাতে পারছিলেন না, স্পেশালি আপনার মা কি, কারণ পৃথিবীর সমস্ত মেয়ের চাইতে লক্ষ্মী হচ্ছে,
মেয়ের চাইতে শ্রেষ্ঠ মেয়ে, এইভাবে বলতো। তো যার ফলে আমার
সেপারেশনের ঘটনাটা ঘটাতে আপনি একদিক দিয়ে পক্ষান্তরে খুশি হয়েছিলেন,
মানে একটা মুক্তির আনন্দের মতো,
কিন্তু সন্তানকে নিয়ে দুশ্চিন্তা বেড়েছে,
মানে এটা একটা সাইমালটেনিয়াসলি একটা সাইমালটেনিয়াস ইভেন্ট আর কি, যে আমার একদিকে মুক্তির আনন্দ ছিল, ওই যে আই বার্স্ট ইনটু টিয়ার্স, তারপরে ওই মানে বার্স্ট ইনটু টিয়ার্সও বটে ওই আমার ছেলেটার কারণে। তখন ওই টিএনটির ফোন থেকে ওদের টিএনটিতে ফোন করি, তখন আমাদের বাসায় কোনো মোবাইল ছিল না, ওদের
সাথে সাথেই
সাথে সাথে। হ্যাঁ, তো আমার শ্রদ্ধেয় এক্স শাশুড়ি আম্মা উনি আমাকে বলতো, দেখা যাইতে পারবা আমাদের বাড়ি নারায়ণগঞ্জে, হ্যাঁ, কিন্তু নিয়া যাইতে পারবা না।
ফারাবির বয়স তখন
থ্রি হয় নাই।
আচ্ছা,
ওই তো ওর বয়স হচ্ছে মানে 12 আগস্ট 98, আর ডিভোর্স তো হলো 14/7/2001, এই তো বয়সটা
প্রায় 3 বছরের
কাছাকাছি। তো মানে তখন আমি মনে মনে বললাম যে হু আর ইউ টু টেল ইট, মানে কিন্তু আমার তো তখন মানে বাবা রিটায়ার, আমার বাবা যদি চাকরিতে থাকতেন হয়তো বা কোনো একটা পথ খুঁজেও, আমি নিজে রিজাইন করেছি, সরকারি চাকরি থেকে, তারপরে আমার আব্বা সে রিটায়ারমেন্টে গেছে, আমার বড় ভাইয়ের মানে আর্থিক আজ্ঞাবহ আমার বাবাই হয়ে পড়েছে, হ্যাঁ, যেগুলো আমার বাবা সহ্য করতে পারতেন না, যার ফলে তিনি আবার তখন একটা গভর্নমেন্ট সার্কুলার দেয় যে অনলি ইংরেজির শিক্ষকগণ, 57 বছর চাকরির বয়স ছিল আর কি, কেবলমাত্র ইংরেজির শিক্ষকগণ 65 বছর চাকরি করিতে পারিবে, এরকম একটা সার্কুলার পত্রিকাগুলোতেও কিন্তু আসছিল আর কি। তো ওই গভর্নমেন্টের সুযোগটা নিয়ে উনি সেন্ট্রাল করোনেশন হাই স্কুল দুপতারা নারায়ণগঞ্জ ওই স্কুলে জয়েন করেন, কারণ ওনার 57 আরো 8 বছর, হ্যাঁ হ্যাঁ। তখন দেখলাম যে আমার বাবার আবার ইয়ে মানে ওই যে মাথা নিচু করে থাকতো, তখন আবার দেখলাম একটু হাসি খুশি ছিল আর কি। তো এই এই যে আমার ছেলেটাকে যে এইভাবে হারানো, হ্যাঁ, তখন আমি ওই ছেলে বাবার মামলাটা করি আর কি। হ্যাঁ, তো ওই বাংলাদেশের মামলা তো বুঝেন যে দীর্ঘ সূত্রিতা, একটা তারিখ পড়লো লম্বা তারিখ, আপনি শুনলে অবাক হবেন, আমার উকিলের কাছে যখন আমি পরামর্শ করি তখন 2006 সালে মামলা, আজকে 2016, স্টিল দ্যাট কেস ইজ কন্টিনিউইং,
ছয়ে করেছেন মামলা।
হ্যাঁ, না আমি মামলা করেছি ছয়েরও আগে, ছয়ের মামলাটা দ্বিতীয় মামলা, প্রথম মামলাটা হাজিরার অভাব, হাজিরা না দেওয়াতে তারা আমাকে কোর্টে যেতে বাধা টাধা দিয়েছিল, মানে আমার তো চাকরি নাই, আমি প্রতিদিন বাবার কাছ থেকে 100 টাকা নিয়ে, হ্যাঁ, আমি বলছি যে এই ইউনিভার্সিটি জয়েন করা আর ওই সরকারি চাকরি ছাড়া মাঝখানে
যে ট্রান্সফরমেশন,
হ্যাঁ, ওই যে লিন পিরিয়ডটা ওই সময়, তো তখন ওই মামলাটা আমি এক সময় আমাকে পথে বাধা দেওয়া হলো উকিলদের, মানে দে আর ভেরি মাচ ইউনাইটেড, তো তারপরে আমি একটা তারিখ হাজির থাকতে পারলাম না বিধায়, 208/2005 একটা মামলা ছিল, ওই মামলাটা খারিজ হলো, তারপরে আমি ইউনিভার্সিটি জয়েন করলে আই বিকাম ফাইন্যান্সিয়ালি হ্যান্ডসাম, হ্যাঁ, তখন 1,20,000 টাকার মতো একটা স্যালারিটা ছিল, তো হ্যান্ডসাম হলে আমি উকিলের কাছে বললাম এখন না ওই মামলা রিওপেন করলে আমার জন্য ভালো হতো, কিন্তু উনি আমাকে বুদ্ধি দিল
নতুন করে,
দ্য ট্র্যাজেডি অফ,
আচ্ছা রিওপেন করেননি আপনি,
না আমি নতুন মামলা করলাম, নিউ মামলা, সেই তখন এখন যে মামলাটা চলছে, যাই হোক, না অ্যানাদার স্টোরি, মানে উকিল
করতে ইট শুড বি দ্য অবভিয়াস স্ট্র্যাটেজি, রাইট, যে একটা মামলা কন্টিনিউয়েশন থাকা উচিত, এজন্য রিওপেনের কথাটা আমি বললাম,
হ্যাঁ এটা উচিত ছিল, কিন্তু ওই উকিল সাহেব, নতুন উকিল খালেদ সাহেব, আমাকে বুদ্ধি দিল যে আপনি ফ্রেশ মামলা করেন, হ্যাঁ ফ্রেশ মামলা করলাম, অপরপক্ষের উকিল করল কি, এইটাকে অজুহাত দিয়ে বছরের পর বছর কাটালো, বুঝতে পারছেন, যার ফলে তবে এখন সেই ওদের ওই ইয়েটা খারিজ হয়ে গেছে, ওই যে ওই 208 নম্বর মামলাকে নথি ওপেন করার যে আবেদন, এটা এখন খারিজ হয়ে ওই আমারটাই এখন চলমান,
আচ্ছা
সেই মামলা এখনো চলছে, কিন্তু আমি আমার প্রাণ প্রিয় ফারাবিকে আর পাচ্ছি না, ফারাবি তার পিতৃ গৌরবে বলিয়ান হতে পারছে না, তার ফাদার হিল রিসোর্সে একমাত্র থিসিস সম্পাদনকারী, এটা ফারাবি জানে না, আমি আমার থিসিসের মুখবন্ধে, আমি যখন ফিল্ডে যেতাম ডাটা কালেকশন করতে, তখন আব্বু কই বলে যে ডাক দিত, এটা ইংরেজিতে বলে দি ব্যাবলিং অফ মাই ফারাবি, আমি আমার থিসিসের যে মুখবন্ধ রচনা সেখানে আমি এটা স্বীকার করেছি, আমার ছেলে
কিভাবে লিখেছেন ওখানে,
যে হোয়েন আই ইউজ টু গো টু, ইংরেজিতে থিসিস, হোয়েন আই ইউজ টু গো টু দ্য ফিল্ড মাই ফারাবি ওয়াজ ব্যাবলিং, হোয়ার ইজ ফাদার, হোয়ার ইজ ফাদার, এভাবে আর কি আমি আমার মুখবন্ধে উল্লেখ করেছি। আমার থিসিসের সুপারভাইজার ডক্টর রফিকুল স্যার, আমার এক্সটার্নাল সুপারভাইজার ডক্টর সাহা ইন্ডিয়ান, তারা এটা খুব এনজয় করেছে, মানে প্রশংসা করেছে, কিন্তু আমি জানি যে আমার ফারাবিকে এটা কখনো জানতেও দেওয়া হয় নাই যে তার ফাদার তার বড় ছেলেকে কত ভালোবাসে, কত এখনো মানে আমার ঘরের চাবি, কেন আমার বড় ছেলে তো আমার রিপ্লেসমেন্ট, আমার মৃত্যুর পরে আমার ঢাকা শহরে ছোট একটা বাড়ি আছে, আমার বড় ছেলে আমার সেই বাড়িতে নাই, এতে যে কত বড় যন্ত্রণা কাদের ভিতরে আছে, কি নৈতিকতা শিখছে আমার ছেলে, 18 বছর 19-এ পা দিয়েছে, সে কেন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে, আমি তো তখন বিশ্ববিদ্যালয়, হোয়াই দিস ডিলে,
মূল্যবান তিনটি বছর আমার ছেলের হাত থেকে চলে গেল। সে তার বাবাকে লাথি মারার মতো কালচার শিখলো, কে তাকে শেখালো?
কিভাবে?
মানে কোর্টে আমি ফালাবিকে উদ্ধারের যে মামলাটা করেছি তখন ডেট ছিল, তখন আমি বলেছি যে মাই প্রবাবলি মাই সান ইজ নট ইন প্রপার প্লেস, আমার উকিল দিয়ে আমি শুনানি।
আপনি বলছিলেন যে আপনার সন্তান সঠিক জায়গাতে নাই, তার যে জায়গায় থাকা উচিত সে জায়গাতে নাই,
সেখানে নাই। তারপরে যেমন ধরেন তার যে সৎ পিতা, সে মাই এক্স ওয়াইফ ইজ ফোর্থ ওয়াইফ অফ
স্টেপফাদার, বলেন কি চতুর্থতম?
হ্যাঁ, সেখানে হতেই পারে,
ঠিক আছে,
আমার জীবনে আমিও তো পরে বিয়ে করেছি, কিন্তু আমি তা বলছি না, কিন্তু এটা তাদের ব্যাপার, কিন্তু আমার ছেলে কেন সেখানে থাকবে? আমি তো তাদের কোনো বদনাম করছি না, ইট ইজ দেয়ার ইস্যু, আই স্যালুট দেম, কিন্তু মাই কোয়েশ্চেন ইজ দ্যাট, মানে আমার ছেলে সেখানে কেন থাকবে?
কোর্টে ঘটনাটা কিভাবে?
কোর্টে ঘটনা আমি বেরিয়ে এসেছি শুনানি করে, মানে তারা বলতো, মানে সেই মানে উকিল লয়ার মানে আনলফুল কাজ যেটা করলো কোর্টের বারান্দায় আমার ব্যাগ টেনে হিচড়ে উকিল দিয়ে আমাকে মারতে মারতে নিস্তলা নেমে ফেলো, ওই যখন মারছিল তখন আমার এক্স ওয়াইফ দুই হাত উপরে তুলে ইয়া করে চিৎকার, বুঝতে পারছেন, এবং নিচে ফেলে দিল, ফেলে দেওয়ার পরে
উকিলকে দিয়ে
দে আর 5-6 লয়ার্স, আর আমার তো ছিল একজন, হ্যাঁ, সে প্রবল প্রতিরোধ, সে তো একটু বয়স্ক, তো প্রবল প্রতিরোধ, এরপর বিস্ময়ে সে হতবাক হয়ে গেল। তারপরে যখন লোক জড়ো হয়ে গেল, মানে ওই সময় যখন মারতে মারতে নিচে ফেলে দিল, তখন ওই মানে মারার যে আমার
তো এইসব বিষয় নিয়ে, এবং আপনি অফ ইয়ারে বলছিলেন, অন ইয়ারে বলতে গিয়ে থেমে গেছেন, সেটা হচ্ছে যে আপনার ঘটনার পরিক্রমায় জেল পর্যন্ত যেতে হয়েছে।
জেল পর্যন্ত আমি পরবর্তীতে যে বিয়ে করি, দ্যাট ওয়াইফ হ্যাজ ফাইল্ড এ কেস এগেনস্ট মি, বাট আমার তো তখন মানে সেই ধরনের ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ ছিল না টু ফেস দোজ, কারণ কেস ফেস করাই মানে কিন্তু একটা ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট।
এবং সেই সময় আমার মেনলি যে জিনিসটি জানবার, যে জেল তো এমনই একটি জায়গা যেখানে গেলে সমগ্র পৃথিবী থেকে মানুষ বিচ্ছিন্ন হয়ে পড়ে, সেখানে কিন্তু কাকে সে কতটুকু ভালোবাসে, কার ভাবনা তাকে খুব বেশি পাগল করে রাখে, সেই জিনিসগুলো খুব হিসেব নিকেশ গুলো মানুষ মেলাতে পারে মনে হয় খুব সহজে। কেমন ছিল ওই দিনগুলো?
ওইগুলো সে কি বলবো, ভয়াবহ ছিল আর কি, ইটস এ নিউ এক্সপেরিয়েন্স। এবং
কতদিন ছিলেন আপনি জেলে?
1 বছর 3 মাস,
বহুদিন, বহুদিন, প্রায় 15 মাস।
হ্যাঁ, এবং ওখানে মাই এক্স ওয়াইফ হ্যাজ ইনস্ট্রুমেন্টেড দিস অ্যারেস্ট, পুলিশ নিয়ে গিয়ে আমাকে, আমি লুক্কায়িত অবস্থায় ছিলাম, মানে আমি একটা মানে আর্থিক একটা সংগতি অর্জন করে জাস্ট আমি কেসটা ফেল করবো, ফেস করবো, মানে মানে আমার উকিল আমাকে বললো যে আপনি হাইকোর্ট থেকে বেল নেবেন, আপনি তো খুব মানে বাংলাদেশের জন্য সরকারি বৃত্তি নিয়ে পিএইচডি করেছেন, এটা কোর্টে দিলে মানে আপনি ইয়ে পাবেন, আপনি কিন্তু অ্যান্টিসিপেটরি বেল হাইকোর্ট থেকে, তারপর ওইটা নিয়ে লোয়ার কোর্টে গেলে ইউ ক্যান বেল। তো তখন বাট আমি তো জানতাম না যে হাইকোর্টে এত টাকা লাগে, মানে এটা আমার কিন্তু এই জন্য যে আমার তখন আমি ফুক্সের জিএম বুঝলেন, তো তখন আমার বেতন ছিল অনলি 40,000, যাই হোক ওই টাকাটা আমার খরচও ছিল, হ্যাঁ ব্যালান্স তো থাকতো হয়তো সামান্য কিছু, তো ওইভাবে আমি জমিয়ে জমিয়ে জাস্ট আমি হাইকোর্ট থেকে অ্যান্টিসিপেটরি বেল নেব। মানে সেই সময় মাই এক্স ওয়াইফ মানে স্কটেড উইথ হেভি পুলিশ, তারপরে নিয়ে আমাকে অ্যারেস্ট করলো আর কি, অ্যারেস্ট করে মানে তারপরে দে এনজয়েড ইট, আমি পরবর্তীতে শুনেছি আফটার মাই বেল। আর এই যে বেলের যে বিষয়টি, এটা মিরাকল, দি পার্সন হু মানে মানে যে ব্যক্তি মানে এটা করিয়েছে, আপনি ইচ্ছে করলে তার সঙ্গে কথা বলতে পারেন, সে জানে আমার সব কিছু। তো মানে বেরিয়ে আমি শুনলাম যে মাই এক্স ওয়াইফ হ্যাজ সেলিব্রেটেড মাই জেল লাইফ, ট্রেমেন্ডাসলি সেলিব্রেটেড। এটা জানার পরে আমার ভিতরে ঈশ্বরের ক্রোধ জন্ম নেয় যে What is my fault? You divorced me. You confined my son. What is your target? Do you want to come again? The person like, the lady like you? Should I take you back again? Why you are doing this? এরপরে আমার ভিতরে ঈশ্বরের ক্রোধ জন্ম নেয় এবং সেই ক্রোধের বশবর্তী হয়ে ফুল ব্যাটালিয়ন অব দ্যাট ফ্যামিলি হ্যাজ এন্টার্ড ইন টু জেল ইট ইস এ রিভার্স রিভেঞ্জ বাট স্টিল দেন ফারাবি র্যাং মি যে ইফ ইউ কন্টিনিউ দিস ইজ মাই ফ্যামিলি আই ফিল প্রাউড My son talked with me in English. I feel proud. And I am very much thankful to my ex-father-in-law's family that they educated Farabi. But with delayed 3 years, tinta mullovan bochor. Karon amar etai apotti. Je ami 14 bochor boyoshe metric pass korechi. Amar chele keno 18 bochor boyoshe korlo.
Apni bolchilen she jail shomoye jail life e je poriman কষ্ট আপনাকে পেতে হয়েছে যে পরিমাণ আপনি মিস করতেন সমস্ত কিছু
ফারাবিকে মিস করতাম আমার কেন জানি
মনে করতেন ওই দিনগুলোতে
হ্যাঁ আমি ভাবতাম ফারাবি আমাকে জেল ভেঙে আমাকে বের করে নিয়ে যাবে আমার বড় ছেলে আমাকে জেল থেকে বের করে নিয়ে যাবে কিন্তু সেই ফারাবি আমি কি ভাবলাম আর কি করল তবু সে অবুঝ সে মাইনর তাকে ভুল প্রশিক্ষণ দেওয়া হয়েছে সে দাদা বাবার গৌরব তাকে জানতে দেওয়া হয়নি শুধুমাত্র বাবার বিরুদ্ধে নেগেটিভ কিছু শেখানো হয়েছে আমার কাছে সে ফারাবি আমার প্রাণ প্রিয় ফারাবি
কি ভাবতেন জেলে থাকা অবস্থায় বিশেষ করে কি ছোটবেলার কথাগুলো বেশি
সবসময় মনে হতো সবসময় এভরি টাইম আমার জেলের ভাব যে এক বছর তিন মাসের যে অবস্থান সব সময় আমার ফারাবিকে নিয়ে আমি ডান কোলে ঘুমাতাম আমি শুয়ে থেকে এই যে হাঁটুর উপরে ওকে ঘুম পাড়াতাম হাঁটু নাড়াতাম আমি কাঁধের মধ্যে নিতাম আমি ওকে নিয়ে গান গাইতাম আমি ওকে গোসল করিয়ে দিতাম বাথরুম করলে ওকে শৌচ করাবার যে আমার একটা বিশেষ পদ্ধতি ছিল আমি ওকে হাঁটুর উপরে শুয়ে মানে উপর করে শুয়ে ওকে শৌচ করাতাম মানে দিস sweet memories always amake drive korto ar ki sob shomoy ebong still now
farabir oi shomoy ke puro chehra r ektu bornona den to tar look chehra sob kichu
tar look chok amar moto tar chul khara khara amar motoi mane amar chulo dekhbe khara oi rokom tarpore sobcheite jeta farabir jemon apni dekhchen amar matha kintu onek boro right ফারাবির মাথাও অনেক বড় তারপর ওর যে গায়ের রং মানে লালচে ফর্সা তো দুই ধরনের
আপনার সাথে মিল আছে সেটা
লালচে
লাল একটা আভা আছে
তো
গ্লো আছে
তার ধীর স্থির বড় ছেলের মতোই তার যে ধীর স্থির সবচেয়ে ওর যে প্রেস্টিজ বোধ হ্যাঁ আমার মনে আছে ওই টি টেবিলটা আমার বাসায় ওই যে বই মূল্যবান পুরনো বই মূল্যবান ছিঁড়ে গেলে এক ধরনের ভোর বলি বা সুই জুতো সেলাই করে
ওগুলো
দিয়ে জুতোও সেলাই করে কিন্তু আবার বইও সেলাই করে ওই যে মোটা মোটা সুতো দিয়ে তো ওই ওই সুই বই সেলাই করা ওইটা দিয়ে সে টি টেবিলের উপরে এভাবে করে আঘাত করেছে আঘাত করে টি টেবিলটা ফুটো ফুটো হয়ে গেছে আর কি হ্যাঁ আমি অফিস থেকে এসে দেখলাম যে এটা কে করেছে মা বলে ফারাবি করেছে আমি জাস্ট আমি কোনো ধমকও কিন্তু দেইনি আমি শুধু অনেকক্ষণ ধরে তার দিকে কটমট করে তাকিয়ে রয়েছি সে তখন কত দুই আড়াই বছর বয়স সে ভীষণ ক্ষিপ্ত হয়েছে এবং আমি বুঝতে পেরেছি এবং তাকে আমি জড়িয়ে ধরলাম জড়িয়ে ধরে সে এমন ভাবে আমার পিঠের ভিতরে যে জড়িয়ে ধরেছে আমার পিঠের মধ্যে এলো পাথারি কিল ঘুষি হ্যাঁ এবং কান্না আমি বলেছি আমার ফারাবিকে যে আব্বা এটাই শেষ আমি
আর জীবন কিছু বলা তো দূরের কথা টাকা পাবো না
সো এটাই ছোট ছোট স্মৃতি আমার জীবন থেকে পারাবি হারিয়ে গেছে বছর দুই আড়াই বছর বয়স, এখন সে যুবক, এখন সে সম্ভবত আদমজি ক্যান্ট কলেজে ইন্টারমিডিয়েট পড়ে।
কিভাবে দেখতে পান ওকে লাস্ট কবে দেখেছেন?
কোর্টে।
কতদিন আগে?
লম্বা।
কতদিন আগে?
তখন তার হয়তো সিক্স সেভেনে পড়ে, অনেক আগের কথা।
তাও কত বছর?
তাও প্রায় সাত আট বছর।
এই সাত আট বছর একবারও দেখেন?
একবারও না, মানে ওই পরিবেশটা নাই আর কি। তো ফলে আমি আমার ছেলেকে খুবই মিস করি। আমি আশা করি যদি তার বোধোদয় ঘটে তার বাবার কাছে সে ফেরত আসুক, তার অধিকার সে বুঝে নিক, নিজের যা কিছু অল্প হলেও নিজের, পরের বহু কিছু বেশি হলেও নিজের নয়। যা কিছু আছে তার গ্রামের বাড়ি, কাজী বাড়ি যেখানে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, সামরিক কর্মকর্তা আছে, তার বাড়িতে পুকুরওয়ালা বাড়ি, মসজিদওয়ালা বাড়ি, সে নিজের বাড়ি সে চেনে না, চিনুক শিকড়হীন অবস্থায় ফারাবি যেন না থাকে। সে তার সব তার বাবাকে বুঝে নিক, তার পূর্বপুরুষের কবরস্থান সে দেখুক, সে কত বড় বংশের ছেলে, সে কাজী বিচারক, সে বিচার করতে শিখুক। আমি এই দোয়া করি, আমি দুহাত বাড়িয়ে আছি আমার ছেলে আমার কাছে চলে আসুক, কিন্তু আমি পারছি না, আইন আমাকে সহায়তা করছে না, ফারাবি যেন আমাকে সহায়তা করে।
আমরা কথা বলছিলাম ডক্টর কাজী আলমগীর কবিরের সাথে, এবং যার জীবনের যে কথাগুলো যে কথোপকথন অলরেডি আমাদের কাছে উপস্থাপিত হয়েছে, সেখানে বিভিন্নভাবে উপস্থাপন হয়েছে তার জীবনের, স্পেশালি তার বর্ণাঢ্য ক্যারিয়ারের কথা, এবং বাংলাদেশের প্রেক্ষাপটে যে পরিবার তিনি বিলংস করেন, যেটি তার কথায় উঠে এসেছে, কাজী পরিবারের, এবং তার সম্বন্ধে যে তথ্য উপাত্ত উঠে এসেছে, সেখানে আমরা এরকম হয়তো স্বপ্ন বা এরকম একটা চিন্তা তো রাখতেই পারি যে ডক্টর কাজী আলমগীর কবির তিনি যে জিনিসগুলো বুঝে নেওয়ার কথা বলতেছেন ফারাবিকে উদ্দেশ্য করে, তার চাইতে অনেক বেশি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে তার নাম এবং তার পরিচয়। কারণ কাজী আলমগীর কবির চেষ্টা করেছেন যে কিভাবে নিজের জীবনটাকে অনেক বেশি বর্ণাঢ্য করা যায়, কিভাবে তার ক্যারিয়ারটাকে অনেক বেশি সমৃদ্ধ করা যায়, এবং চেষ্টা করেছেন যে নিজেকে এমন একটা উচ্চতায় নিয়ে যেতে যাতে করে তাকে নিয়ে মানুষ গর্বের চোখে দেখে, এবং এই গর্বের চোখে দেখার সবচাইতে বড় যেটি উপলক্ষ প্রত্যেকটি মানুষের জীবনের জন্য, সেটি হচ্ছে যে প্রত্যেকটি সন্তানের কাছে একটা সিঙ্গেল লাইন যেটি সবাই বলতে চায় যে মাই ড্যাড ইজ এ হিরো, সেই সেই হিরোইজমটা ফারাবির চোখে তার বাবার জন্য থাকুক, সেটি কিন্তু তার জীবনের সবচাইতে বড় চাওয়া। এবং তিনি কথা প্রসঙ্গে বলছিলেন যে থিসিস জমা দেওয়ার সময় মুখবন্ধেও আমি বারবার যে কথাগুলো উল্লেখ করবার চেষ্টা করেছি সেটি হচ্ছে যে আমার ফারাবিকে নিয়ে যে স্মৃতি, যে ফারাবিকে বিভিন্নভাবে যে আমি মিস করি সেই সেই তথ্যগুলো। আমরা জানি না যে বাবা এবং সন্তানের এই চমৎকার অতি পার্থিব এই রিলেশনশিপ, এই কেমিস্ট্রির সত্যি কোনো মোহনায় ভিড়বে কিনা, বাট আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি ডক্টর কাজী আলমগীর কবির সেটি হচ্ছে যে আপনি অনেক কিছু পেয়েছেন জীবনে, স্রষ্টা আপনাকে দারুণ সুদর্শন মানুষ বানিয়ে অনেক যত্নাত্তি করে পৃথিবীতে পাঠিয়েছেন, এমন এক পরিবারে এমন এক পরিমণ্ডলে আপনাকে মানুষ করেছেন। আমি অবশ্যই ওখানে দোষের কিছু দেখি না, যেটি আপনি বিনয়ের সাথে একবার বলেছিলেন যে সাংস্কৃতিক কিছু সাংঘর্ষিক ঘটনার কারণে হয়তো আমার পূর্বতন স্ত্রীর সাথে আমার সম্পর্কটা সাস্টেইন করেনি, বাট আমি যে পরিমণ্ডলের কথা আপনি বলেছেন সেখানে কোনো দোষ আছে, বা যেভাবে আমরা মানুষ হয়েছি অনেক বেশি আপনার সাথে আমি রিলেট করতে পারি, যেভাবে আমরাও মানুষ হয়েছি আমাদের যে ছোটবেলা থেকে বড় হয়ে ওঠাতে, সেখানে দোষের কিছু আছে বলে আমার কাছে মনে হয়নি বা মনে হয়ও না। সো কল্ড আধুনিকতা বা সোকল্ড যারা ক্লাসি অ্যাটিটিউড বলে নিজেদেরকে দাবি করে, তার মধ্যে সত্যিকার অর্থে ভালো কিছু নিহিত আছে বলে আমার কাছে মনে হয় না। বরং আমার কাছে এটাই মনে হয় যে বাংলাদেশের জন্য যদি সবচেয়ে মূল্যবান কিছু লুকিয়ে থাকে, সেটি হচ্ছে দেশের বহু বছর ইতিহাসে যে একান্নবর্তী পরিবার এবং তার যে অনুশাসন, সেটি হচ্ছে আমাদের জন্য মনে হয় সবচেয়ে বড় পাওয়া। এবং এটি হারিয়ে যাওয়ার জন্যই কিন্তু দিনকে দিন এই সমাজের মধ্যে এত বেশি পঙ্কিলতা এবং এত বেশি অস্থিরতা দেখা দিয়েছে। সো অবশ্যই আমরা অনার করি আপনি যে পরিমণ্ডলে বড় হয়েছেন সেই পরিমণ্ডলকে, কিন্তু ভাগ্যদেবী হয়তো আপনার সাথে বিমাতা সুলভ আচরণ করেছে, যে কারণে আপনার পূর্বতন স্ত্রীর সাথে হয়তো সম্পর্কটা সুরে বাজেনি। কিন্তু তার চাইতে ডিজাস্টার হচ্ছে সেই ঘটনার কনসিকুয়েন্সে সবচেয়ে ভালো লাগার যে জিনিসটা, সবচেয়ে ভালোবাসার যে জিনিসটা, সব সমস্ত কিছু ভালো লাগার আধার যাকে ঘিরে, সেই মানুষটিকে দূরে সরিয়ে রাখতে হচ্ছে। তাকে মন চাইলেও প্রাণ চাইলেও দু চোখ ভরে দেখবার মতো পরিস্থিতি আপনার নাই। লাস্ট 7 and 8 years আপনি একটা সিঙ্গেল মোমেন্টের জন্য তাকে আপনি কাছ থেকে দেখবার সুযোগ পাননি, যেটি তো আপনারই পর্ছায়া, যেটি তো আপনারই রিফ্লেকশন। কারণ কারো ওরসে যদি কেউ জন্ম নেয় এবং সে যদি বড় সন্তান হয়, তো তাকে ঘিরেই তো তার সমস্ত স্বপ্ন কেন্দ্রীভূত হয়ে যায়, তার ভালো লাগা মন্দ লাগা সমস্ত কিছু নিবন্ধিত থাকে সেখানে। আপনার জন্য আমি খুব কষ্ট পাচ্ছি আপনাকে দেখে, এই কারণে ডক্টর কাজী আলমগীর কবির, যিনি যার যার পূর্বতন ইতিহাস, যার ব্যাকগ্রাউন্ড, যার পারিবারিক যে কনসিকুয়েন্সের বর্ণনাগুলো এসেছে, আপনার বর্ণাঢ্য ক্যারিয়ার সবকিছু মিলিয়ে অনেক পরিপূর্ণ একজন মানুষ, বাট যে মানুষটি সামনে আমার কাছে বসে আছে এখন, এরকম খালি মানুষ যেন বহুকাল আমি দেখিনি। একমাত্র শুধুই ফারাবির জন্য
না, আমি এই ক্ষেত্রে যদি বলতে চাই, আমার পূর্বতন স্ত্রী যদি উনি জানেন, আমাকে চেনেন, উনি আমার প্রাক্তন স্ত্রী ছিলেন, আমার অ্যাটাচমেন্ট ফারাবির জন্য যদি নেগেটিভ হয়, ওকে তিনি না দেন। কিন্তু যদি আমার অ্যাটাচমেন্ট ফারাবির জন্য পজিটিভ হয়, প্লিজ পুশ ব্যাক মাই সান টু মাই আর্মপিট, আই উইল বিল্ড আপ ফারাবি অ্যাজ এ সায়েন্টিস্ট which you cannot. Please, it is my humble request, please push back my son to my armpit. I will build your son as a scientist.
Ashiti, apni jemon bolchilen je apnar ছেলে খুব ছোটবেলার থেকে, একেবারে আর্লি এজ থেকে তার ইগো, তার আমিত্ব, তার সম্মান বোধ খুব বেশি শার্প। যে দুটি ঘটনা আপনার মুখ দিয়ে উঠে এসেছে, এক হচ্ছে যখন সে বাথরুম করতে যেত, তখনও হয়তো দরজা লাগানোর মতো পরিস্থিতি নেই, 2 বছর 2.5 বছরের বাচ্চা কখন না কি সমস্যা হয়ে যায়, কিন্তু দরজার কাছেও কাউকে ঘেঁচতে দিত না। আপনি বলছিলেন যে টেবিলে ফটো করা নিয়ে শুধু চোখ কটমট করার কারণে তার যে রিয়াকশন, রিভেঞ্জ অ্যাটিটিউড, সেটি বুঝায় যায় যে ছেলেটি বড় হয়ে কত বেশি ইগোয়েস্টিক হতে পারে এবং তার সম্মানের জন্য কত বেশি নিরঙ্কুশ হতে পারে। এবং আপনার মধ্যেই কিন্তু এই জিনিসটা আছে এবং তারই রিফ্লেকশন এটা আমার কাছে, যেটা মনে হয়েছে আপনিও এই টাইপেরই ক্যারেক্টার বলেই আমার কাছে মনে হয়েছে, যে নিজের ইগোর সাথে, নিজের আমিত্বের সাথে কম্প্রোমাইজ করতে জানে না বা কম্প্রোমাইজ করে না। কিন্তু সেই মানুষটাকেও দেখতেছি যে অহর্নিশ শুধুমাত্রই ফারাবিকে চিন্তা করে আপনি আপনার পূর্বতন স্ত্রীর কাছে, আপনার সাথে হয়তো অনেক অবিচার হয়েছে আপনার কথা অনুযায়ী, যেটা বারবার উঠে আসছিল, কিন্তু তারপরও তার কাছে আপনি সারেন্ডার করতে দ্বিধাবোধ করছেন না, কজ অফ ইউর সান, যাতে কোনোভাবে আপনি তার সান্নিধ্য পান বা তাকে আপনি আপনার মনের মতো করে মানুষ করতে পারেন। এই হচ্ছে ওভারঅল আজকের যিনি আমন্ত্রিত অতিথি, তার জীবনের কথা আমরা শুনছিলাম। বন্ধু, আমার বিশ্বাস যে এই তথ্যগুলো, আমাদের যে ঘটনা জীবনে শুনছি, সেটা আমরা অলরেডি প্রচার হচ্ছে ঢাকা এফ এম 90.4 একযোগে পুরো বাংলাদেশে, প্রায় 11 কোটি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে এই কথা, প্রায় 55টা ডিস্ট্রিক্ট কভার্ড বাই 90.4 এই মুহূর্তে বাংলাদেশের সর্ববৃহত্তম নেটওয়ার্ক। দেশ এবং দেশের বাইরে থেকে যারা শোনেন ভালোবাসার বাংলাদেশ, তারা জানেন যে আমরা শুধুই অনুষ্ঠান করি না, অনুষ্ঠানের পেছনে আমাদের একটা উদ্দেশ্য থাকে, সেটিকে ঘিরে কোন সলিউশন বের হয়ে আসে কিনা। যদিও এটি ঘটনাটি এখনো বিচারাধীন, আমাদের সেই ব্যাপারে লিটারালি কমেন্ট করার মতো ইখতিয়ার নাই, তারপরেও আমরা এই কথাটা বলতেই পারি, এই কথাটা মানতেই পারি, এই কথাটা বিশ্বাস করি যে কোন নিয়ম কানুন বা আইনের বেড়া জালে কোন সন্তানকে তার বাবার কাছ থেকে আলাদা করে রাখা যায় না, আলাদা করে রাখতে নেই, বিষয়টা মনে হয় এরকমই। কারণ আমাদেরকে তো অহর্নিশ বিভিন্ন গ্রন্থের ভেতর দিয়ে এটাই তো শেখানো হচ্ছে, তাই না? যদি আপনি আমাদের ধর্মের কথা বলেন, সেখানে কত চমৎকার ভাবে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন তার বান্দাকে, রাব্বির হামুমা কামা রাব্বে আনিসাগিরা, তুমি তোমার তোমার বাবা মার জন্য ভাবে প্রার্থনা করো। আমি যে শ্লোকটা বারবার বলতে পছন্দ করি গীতার, কি চমৎকার শ্লোক, পিতা ধর্ম পিতা স্বর্গ পিতহি পরমন্তপ পিতরি পিতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেব, কি চমৎকার কথা, পিতা ধর্ম পিতা স্বর্গ পিতহি পরমন্তপ পিতরি পিতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেব জননে জন হুশ্চর্গ দূপী করিয়সি। বাইবেল ত্রিপিটক এমন কোন ধর্মগ্রন্থ নাই যেখানে বাবা এবং সন্তানের এই অতি পার্থিব কেমিস্ট্রির কথা উঠে আসেনি। সমাজ বিজ্ঞানের এমন কোন শাখা নেই, এমন কোন দার্শনিক তত্ত্ব নেই যেখানে বাবা সন্তানের এই চমৎকার কেমিস্ট্রি উঠে আসেনি। ডক্টর কাজী আলমগীর কবির পৃথিবীতে আরো যত বেশি পালক যুক্ত করেন না কেন, আপনার এই বর্ণাঢ্য ক্যারিয়ার আরো যত বেশি রিচ হোক না কেন, আসলে আপনি ততদিন পর্যন্ত কাঙ্গাল হয়ে থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনার কলিজার টুকরা আপনার আপনার সন্তান আপনার বড় সন্তান আপনার বুকের কাছে ফিরে না আসে।
আমি কাঙ্গাল, পারাবি আমার কাছে ফিরে আসুক।
আমরা এই কথার প্রেক্ষিতেই, শুধুমাত্র এই কথার প্রেক্ষিতে আমরা অনুরোধ করি ফারাবি, মা যা চায় যে পরিবারে আপনি আছেন, মা যা চায় মা এবং আপনারা বাকি আনুষঙ্গিক পরিবার যা চায় তা আপনি করতেই পারেন, বাট অ্যাটলিস্ট যদি কারো ঔরসে কেউ জন্ম নিয়ে থাকে তার সাথে কি দেখা করা যায় না, তার সাথে কি কথা বলা যায় না? তাকে কি বাবা বলে ডাকা যায় না? আমরা চেষ্টা করব ফারাবিকে ফোনে নেওয়ার। আমরা যদি সম্ভব হয়, যেহেতু এটি একটা ওপেন প্ল্যাটফর্ম যেখানে আমরা সমস্ত পক্ষকে কথা বলবার সুযোগ করে দিই, আমরা ডক্টর কাজী আলমগীর কবিরের এক্স ওয়াইফ তাকেও আমরা ফোনে নেওয়ার চেষ্টা করব যদি সে কথা বলতে চায় সেক্ষেত্রে, আর আমরা ফারাবিকেও ফোনে নেওয়ার জন্য চেষ্টা করব। কারণ সমস্ত নিয়মকানুন সমস্ত চাওয়া না চাওয়ার ঊর্ধ্বে থেকে আমরা আসলে এই তথ্যটা সবার কাছে পৌঁছে দিতে চাই। এক্স্যাক্টলি, আমরা এই ফাঁকে কিছু টেক্সট নিই যে টেক্সটগুলো বিভিন্নভাবে বিভিন্ন বলবার চেষ্টা করেছেন বিভিন্ন জায়গা থেকে, এবং সেই সাথে আমি অনুরোধ করব যদি আমাদের সাথে যোগাযোগ করতে চাই, ফরবির সাথে আমরা কমিউনিকেট করার চেষ্টা করছি, নিঝুমন্ডায় একলা আমি, তিনি লিখেছেন যে আমার কান্না আসছে কাঁদতে পারছি না, বাবার ভালোবাসা কে ভুলে গেলে সে একদিন বুঝবে। এরকম হাজারো টেক্সট এসেছে আপনাকে উদ্দেশ্য করে, আপনি যে জীবনের কথা বলেছেন ডক্টর কাজী আলমগীর কবি, সবাই বিভিন্নভাবে এই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করেছে। অবুজ বন লিখেছেন যে কাউকে কাঁদিয়ে যদি নিজেকে বড় ভাবো সেটা হবে বড় ভুল, কারণ বিধাতা একান্ত কারো জন্য কষ্ট সৃষ্টি করেনি। অভিশাপ বলে একটি বাক্য আছে, আর সেই কষ্টের অভিশাপ একদিন তুমিও কাঁদবে। অবশ্যই বাবার কাছ থেকে কখনোই সে ধরনের অভিশাপ আসবে না, তিনি সবসময় দোয়াই করবেন, কিন্তু প্রবলেম অন্য জায়গায়, উপরে স্রষ্টা থাকেন, তো নিজের অজ্ঞাত স্বরে হলেও যদি আপনার দীর্ঘ নিঃশ্বাস বের হয়ে আসে।
তবে গুরু, আমি আপনার মাধ্যমে এই শ্রোতারা যারা এই টেক্সট পাঠিয়েছে, কেউ যদি ফোনে ওয়েটিং এ থাকে, আমি আপনার মাধ্যমে তাদের কাছে অনুরোধ মানে করতে চাই যে তারা যেন আমার ফরাবির জন্য দোয়া করে।
লিখেছেন আমিনুল হক শাকিল, গুরু বাস্তবতা এত কঠিন কেন? সবার জীবনে কিছু কিছু পূর্ণতা সারা জীবন, অপূর্ণতা সারা জীবন থেকে যাবে, এটাই মনে হয় নিয়তি, এটাই মনে হয় নিয়ম। অফকোর্স কাজী আলমগীর কবির ডাক্তার, যিনি স্কুল জীবন থেকে, শিক্ষা জীবন থেকে তার কর্মজীবন অবধি সবসময় দারুণ দারুণ সাকসেস স্টোরি দিয়ে তার জীবনটাকে ভরিয়ে রেখেছেন, যিনি কাজ করেছেন ইউএনডিপিতে, যিনি এখন কাজ করছেন বিং এ কনসালটেন্ট ইন
বিশ্বব্যাংক
ওয়ার্ল্ড ব্যাংক। সো এইসব জায়গাগুলোতে কাজ তারাই করে যারা প্রথম শ্রেণী, আমার মতো ব্যাক বেঞ্চাররা না অ্যাকচুয়ালি। ইনফ্যাক্ট এরকম পার্সোনালিটির কাছে আমার মতো এত সময় কিন্তু একটু খাবি খায় বলতে পারেন, আমার পার্সোনালিটি অটোমেটিক্যালি একটু ডাউনওয়ার্ডস হয়ে যায়, কারণ তারা আসলেই তাদের জীবনে যেসব জায়গাগুলোতে কাজ করেছেন তারা আসলেই প্রথম সারির ছাত্র, প্রথম সারির মানুষ না হলে সব জায়গাগুলোতে তাদের কাজ করবার কথা নাই, কিন্তু বড় বেশি কষ্টে আছেন, তার চোখের মণি, তার কলিজার টুকরা, তার সন্তানকে কাছে না পেয়ে। প্রচুর টেক্সট করেছেন, আলতাফ আহমেদ লিখেছেন গুরু আশিকুড়ি গ্রাম থেকে, মঞ্জিরুল আল মামুন লিখেছে জানি না শেষ পর্যন্ত গল্পটা কেমন হবে,
তোমার সাথেই চলতে শেখা, তোমার কাছেই বলতে শেখা, তোমার সাথেই চলতে শেখা, তুমি ছাড়া আমি যে বড় একা, বাবা কোথায় তুমি হারিয়ে গেছো আমায় একলা ফেলে, বাবা দেখে যাও দেখে যাও কেমন আছে তোমার ছেলে, বাবা কোথায় তুমি হারিয়ে গেছো আমায় একলা ফেলে, বাবা দেখে যাও দেখে যাও কেমন আছে তোমার ছেলে।
যদি বাবা বলে সে ডেকে উঠে ডক্টর কাজী আলমগীর কবিরকে, কোন হিসেব নিকেশ ছাড়াই বলা যেতে পারে ফরাবি এবং আলমগীর কবির বাপ বেটার মিলন হোক।
এর প্রসঙ্গে আমি যদি বলি, মানে ফরাবি একদিন আমাকে ফোন করেছিল এই যে মামলার বিষয়ে, আমি যেন মামলা না করি, তো সে যদি আমার কাছে আসে তাহলে তার আমার কোনো মামলার দরকার হয় না,
ওইটারই ওইটারই ঊর্ধ্বে গিয়েই কথা বলবার চেষ্টা করছি, যে হয়তো আপনাদের দুইজনের মধ্যে অনেক সমস্যা ছিল স্বামী স্ত্রীর ভিতরে। সত্যই ফারাবি, যদি এমনটা হয় যে তুমি তোমার অস্তিত্বকে খুঁজে ফেরার চেষ্টা করছো কোনো একটা সময় যখন দেরি হয়ে গেছে, দুনিয়াটা পড়ে আছে তোমার সামনে, শুধু নাই তোমার সেই বাবা, যদি এইভাবে তোমাকে এলোমেলো করে দেয় বাবার ভাবনা রিভার্স হয়ে যায় সবকিছু, যেমন পাগলের মতো ছুটে বেড়াচ্ছেন এখন তোমার একটু ভালো লাগা, তোমার একটু ছোঁয়া পাওয়ার জন্য, তোমার গায়ের ওই গন্ধটা পাওয়ার জন্য। এক্স্যাক্টলি এভাবে যদি তুমিও পাগল হয়ে থাকো, জেনারেশন বাই জেনারেশন ফেরাবি, প্রত্যেকটা মানুষকেই কিন্তু এই ভালো লাগাগুলো তাড়া করে ফেরে। এই প্রকৃতি কিন্তু বড় বেরহম, কখন কার কাছে কিভাবে ধরা দেয় কেউ জানে না। তোমার বাবা এত বড় হয়েছেন, এত দূর গেছেন জীবনে, কিন্তু দেখো কত কাঙ্গাল হয়ে আছেন তোমার অভাবে। ঠিক উল্টোটা তোমার মতো যদি হয়, জীবনে অনেক বড় প্রতিষ্ঠা পেলে, সবকিছুই পেলে, কিন্তু এই বাবার জন্য যদি পাগল হয়ে যায় মন কখনো, দেখো তখন পাছে আবার দেরি না হয়ে যায়। সব আছে, অনেক কিছু পেয়েছো লাইফে, শুধু বাবাটা নাই। তার শূন্যতা আবার তোমাকে পাগল না করে দেয়। আমি এত সময় তো নিয়ম কানুন এত আইন কানুন এত কিছু বুঝি না, জানিও না, জ্ঞান আমার খুবই কম, বাট এটা খুব ভালো করে বুঝি, বাবা সন্তানে মিলন হওয়ার জন্য কোন রকমের নিয়ম কানুনের প্রয়োজন পড়ে না। রক্তের সাথে রক্তের টান, স্বার্থের 100 বার অনেক ঊর্ধ্বে, যদি এরকম হয় পাগল হয়ে যাবে তখন কিন্তু ফারাবি। যে শূন্যতা পূরণ করবার মতো এই জন্মে আর কোন সুযোগ নেই, এন্ড দিস ইজ দ্য ড্যাম ট্রু ইন ইউর লাইফ, ডক্টর কাজী আলমগীর কবির তোমার বাবা, এটাকে অস্বীকার করার, ভুলে যাওয়ার, এটাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। বাড়ি আমি কথা বলতে চাই তোমার সাথে, যদি সুযোগ হয় ফরাবি, আমি কথা বলতে চাই তোমার সাথে ভাই। জাস্ট ওপেন ইউর ফোন, আমি ট্রাই করব তোমাকে ফোনে, আমার বিশ্বাস তুমি রেসপন্স করবে। আমি ফিরে আসছি ছোট্ট একটা বিরতি নিয়ে এক্ষুনি।
যমুনা রেফ্রিজারেটর টাইম চেক, এখন সময় রাত 1টা।
এই প্রথম বাংলাদেশে তৈরি আবহাওয়া উপযোগী ফ্রিজ নিয়ে এলো যমুনা ইলেকট্রনিক্স। মনোমুগ্ধকর ডিজাইন, 6 লেয়ার পিভিসি কোটিং গ্লাস ডোর, টেম্পার্ড গ্লাস শেলফ, ময়েশ্চার ভেজিটেবল কেস আর মাল্টিপল ড্রায়ার খাবারকে রাখে সতেজ ও দুর্গন্ধমুক্ত। সেরা কুলিং পারফরমেন্স, দীর্ঘক্ষণ লোডশেডিং এও খাবারকে রাখে তরতাজা। হাই এফিসিয়েন্সি কম্প্রেশন ভিতরের তাপমাত্রাকে সঠিকভাবে করে নিয়ন্ত্রণ, সাশ্রয় করে 65% বিদ্যুৎ। দেশের জন্য যমুনার বন্ধু।
ছেলে আমার বড় হবে, মাকে বলতো সে কথা, হবে মানুষের মতো মানুষ, লেখা ইতিহাসের পাতায়, নিজ হাতে খেতে পারতাম না, বাবা বলতো ও খোকা তখন আমি থাকব না, কি করবি রে বোকা, এ তো রক্তের সাথে রক্তের টান। স্বার্থের অনেক ঊর্ধ্বে, হঠাৎ অজানা ঝড়ে তোমায় হারালাম, মাথায় আকাশ ভেঙে পড়ল। বাবা কতদিন কতদিন দেখি না তোমায়, কেউ বলে না তোমার মতো কোথায় খোকা ওরে বুকে আয়। বাবা কত রাত কত রাত দেখি না তোমায়, কেউ বলে না মনি কোথায় আমার ওরে বুকে আয়।
অনুরোধ তোমাকে, ফোন যখন ওপেন করেছই ফোনটা রিসিভ করো। মিলিয়ন অফ লিসনার্স যারা তোমাদের জীবনের কথা শুনছে ফারাবি, ভালোবাসার কথা ভালোবাসার বাংলাদেশে এসে বলতে দেশ দোষের কিছু নাই। ইনফ্যাক্ট আমিও আমার জীবনের কথা অনেকবার অনেকভাবে উপস্থাপন করেছি, আজও বলেছি, কারণ আমরা অনুষ্ঠানের জায়গা থেকে তো আসলে অনুষ্ঠানটাকে দেখি না, লিটারেলি একটা পবিত্র মন নিয়ে এই অনুষ্ঠানটি করতে আসি। আমি কি এই কথাটা কোনোভাবে ভুল বলেছি? বহু কথা হয়েছে গত 16-17 বছরে তোমাদের জীবন, তোমাদের সেপারেশন, এসব কিছুকে নিয়ে, বাট এই কথাটা কি যৌক্তিক না যে সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে বাবা এবং সন্তানের এই যে অতি পার্থিব রিলেশনশিপ, এই যে দারুণ চমৎকার একটা কেমিস্ট্রি, সেটি সেটেল ডাউন হোক, সবকিছু ঠিক হয়ে যাক, এটা কি চাইতে পারি না? এই কথাটা কি দোষে আসতে হবে না, বাপের কাছে থাকতে হবে না? অ্যাটলিস্ট কমিউনিকেশনটা থাক। রিসিভ মাই ফোন কল, আমি ফোন দিচ্ছি স্টুডিও থেকে। আমার মতো ভালোবাসা বাংলাদেশের সবাই ওয়েট করছে। ডক্টর কাজী আলমগীর কবিরের যুবরাজের কণ্ঠ শোনার জন্য প্লিজ পিক আপ মাই ফোন কল।
বোকা এ তো রক্তের সাথে রক্তের টান, স্বার্থের অনেক ঊর্ধ্বে, হঠাৎ অজানা ঝড়ে তোমায়,
প্লিজ পিক আপ মাই ফোন। আমি জানি যে তুমি আমাদের প্রোগ্রাম শুনছো, সেই কারণে যে ফোন সুইচ অফ করেছিল সেই ফোন তুমি ওপেন করেছো, সো রিসিভ করো, কথা বলো। তোমার বাবাও এখানে স্টুডিওতে আছে। আমরা কোনো সিনেমেটিক কোনো পাওয়ার আমাদের মধ্যে নাই, আমরা অনেক বেশি অসহায়, তবে ভালোবাসার কথাগুলো আমরা এখানে বলবার চেষ্টা করি। এবং দেখো যে তোমার বাবার মতো পোর্টফোলিও এরকম একজন মানুষ যে হয়তো শুটবুট করে খুব ফর্মাল একটা জীবনের ভিতর দিয়ে সারা জীবন গেছেন, কখনোই কারো কাছে নিজেকে এক্সপ্রেস করেননি, তার মধ্যে তিনি মনে হয় একটু অন্তর্মুখী ধরনের মানুষ, নিজে সেই রকম লাউড বা এক্সপ্রেসিভ টাইপের পার্সোনালিটি না, তারপরও দেখো যখন সন্তানের প্রশ্ন আসে তখন কিন্তু তিনি চলেই এসেছেন ভালোবাসার বাংলাদেশে তার জীবনের এই কথাগুলো বলতে, বারবার আপ তোমার দিকে হাত বাড়াচ্ছে, ভালোবাসার হাত, অন্য কিছুই না, কিন্তু তোমার কাছে কিছু পাওয়ার আসায় না। আমি দুঃখ পাচ্ছি যে কোনো কারণে এই রিয়েলাইজেশন যদি তোমার আসে এবং তখন যদি দেরি হয়ে যায়, তখন ফারাবি তুমি কিভাবে তোমার মনটারে বুঝ দিবে আমার জানা নাই। আমরা যারা বাবা হারিয়েছি এর মারাত্মক ভয়াবহতা কেমন যে হতে পারে কল্পনাও করতে পারবে না। এটা কল্পনার অতীত, বাবা চলে যাওয়ার প্রথম কয়েক মাস
আমার মধ্যে এরকমই ভাবনা ছিল যে পৃথিবীর সমস্ত কিছু ধ্বংস হয়ে যায়, মেরা নেই তো কিসিকা নেই। এবং আস্তে আস্তে আমি সত্যি মানে লিটারেলি পাগল বলতে যা বোঝায় ওই দিকে চলে যাচ্ছিলাম। তারপর বাবার ছবি দেখা, বাবার কথা ভাবা, এগুলো সব বন্ধ করে দিই। আমার কোনো কিছুর প্রতি মহব্বত ছিল না, মা বোস মানে কোনো কিছুই না। আমি তো বুঝতেই পারছিলাম যে তো আমি পাগলের দিকে চলে যাচ্ছি এবং খুব বেশি সময় তো আমার হাতে না যদি এরকম চলতে থাকে। তারপর জোর করে বাবার কথা চিন্তা ভাবনা করা বাদ দিয়ে দিলাম, আস্তে আস্তে ব্যাপারটা স্বাভাবিক হলো। বাবা চলে যাওয়াটা অনেক কষ্টের। বাবা সুস্থ থাকা অবস্থাতে আমি খুব ভালো করে মনে করতে পারি যে আমি গিয়ে গিয়ে মাঝে মাঝে বাবার দরজা খোলা রেখে ঘুমোতেন এবং মাঝে মাঝে গিয়ে দরজা দিয়ে উঁকি দিয়ে তার ঘুমন্ত চেহারাটাকে দেখে আসতাম। কেন যেন মনের মধ্যে কাজ করত, যদি চলে যায় হঠাৎ ফাঁকি দিয়ে, যদি বাপকে আর দেখতে না পাই। বাবার মারা যাওয়াটা আমার চোখের সামনে এবং মারা যাওয়ার পর থেকে পরবর্তী প্রায় 36 ঘন্টার মতো আমি বাবার কাছ থেকে সরিনি, চোখ বড় করে বাবার দিকে শুধু তাকিয়ে থেকেছি। বাবার এই মুখের অবয়ব আমার চোখ থেকে যেন কখনোই চলে না যায়। বাবা তো সেই বাবা আমার যে প্রচন্ড ক্ষুধাতে বাইরে গিয়ে হয়তো এক গ্লাস পানি খেয়ে নিজের ক্ষুধা নিবারণ করেছেন। তিনি চাইলেই অসম্ভব বিলাসিতায় জীবন পার করতে পারতেন, কিছুই কখনো করেনি, সবসময় চিন্তা করেছেন সন্তানের পরিচয় কিভাবে বড় হওয়া যায়। একবারও ভাবেননি যে তার তো এত কিছু আছে, নিজের পরিচয় তো তিনি মহিয়ান হতে পারেন। সেই বাবা আমার। আর যখন নাই তিনি, তখন অনেক কিছুই হয়তো জীবনের সাথে যুক্ত হচ্ছে ফারাবি, বাট সবকিছু আমার কাছে অনেক বেশি মিনিংলেস। কারণ যাকে দেখানোর, যাকে নিয়ে দেখবার, যাকে নিয়ে সেলিব্রেট করার, সেই তো না ফেরার দেশে। আল্লাহ না করুক এমন কোন পরিস্থিতিতে কাউকে পড়তে হয়, তোমাকে পড়তে হয়। দিস ইজ ফ্রিকিং ড্যাম ট্রু যে কাজী আলমগীর কবির তিনি তোমার বাবা, এটা অসত্য হওয়ার না, এটা মুছে যাওয়ার না, এটা কখনোই ফিকে হওয়ার না, এটাই সত্য। তিনি পৌরত্বে চলে এসেছেন, বয়স তার পড়ন্ত বিকালের দিকে, সত্যি যদি তার নিঃশ্বাস তাকে বিক্ষয় করে, হঠাৎ করে যদি হারিয়ে যায় তিনি, দীর্ঘ নিঃশ্বাস তোমাকে না পেয়ে বসে, যেভাবে আজ পাগলের মতো হাতড়ে বেড়াচ্ছে তোমাকে পাওয়ার জন্য, তোমার গায়ের গন্ধ নেওয়ার জন্য, সেই ছোটবেলার ওই ফিলটা ঘুরে ফিরে নিয়ে আসার জন্য যে তোমাকে পিঠের উপর চড়িয়ে থেকে সেই গানটা গিয়ে শোনানোর চেষ্টা করতেন। এখনো ছেলে মানুষের মতো হাসি হাসি মুখ করে বলবার চেষ্টা করছিলেন যে আমার বাচ্চাটারে আমি যখন ছুচু করে তার জন্য আলাদা একটা প্যাটার্ন ছিল আমার, এটাও আমি অনেক মিস করি। কি অসম্ভব ইনোসেন্স এই চাওয়ার মধ্যে, এর মধ্যে কোনো ধান্দাবাজি তো কিছু আমি দেখি না। কে কি বুঝায় রণ্য, কি পেতে পারে আপনার কাছ থেকে ফারাবি? সোনার কোনো খনি আছে আপনার নামে? কি হীরার দুইটা খনি লেখা আছে যেটা তিনি তার নিজের নামে করে নেবেন, আপনাকে দিয়ে তার নিজের লাইফটাকে সিকিউর করবে, এরকম কোনো কিছু মনে হয় না? আছে খনি, অবশ্যই আছে, যে খনিতে অনেক মস্ত বড় একটি টানেল যেখানে অন্ধকার অন্ধকার আর অন্ধকার আর সামনে একটা চিকচিকে আলো, সেটি হচ্ছে ভালোবাসা, সন্তানের প্রতি পাগল প্রায় ভালোবাসা, যেটা আমার মনে হয়েছে। পারবি প্লিজ আপনি আমাদের সাথে ফোনে যুক্ত হন, বাবার সাথে কথা বলেন, এবং জরুরি না সবকিছু ঠিক হয়ে যাবে, বাট এই যে এতগুলো মানুষ যারা বিশ্বের বিভিন্ন কর্নার থেকে শুনছে এবং টেক্সট পাঠাচ্ছে, তাদের কাছে মেসেজ টটলিস্ট যাক যে দেশ আগিয়ে গেছে, বিশ্ব অনেক বেশি আধুনিক হয়ে গেছে, কিন্তু আমরা এই ভালোবাসার প্রশ্নে, বাবা সন্তানের মহব্বতের প্রশ্নে আমরা এখনো আগের মতো আদি এবং অকৃত্রিম আছি। অনুষ্ঠান একদম শেষ দিকে চলে এসেছি ডক্টর কাজী আলমগীর কবির, আমি জানি না যে আপনার পরবর্তী জীবদ্দশায় আপনার ভালোবাসা সন্তানের আর পাবেন কিনা, আমি জানি না। আপনার সেই ছোট্ট যুবরাজ যার বর্ণনা আপনি দিচ্ছিলেন আর আমার চোখের সামনে কোন গ্রিক দেবতার ছবি ভাসতেছিল, সেই সুদর্শন যুবা কখনো আপনার কাছে আসবে কিনা আমি জানি না। পৃথিবী থেকে আপনি যদি চলে যান তখন আপনার কবরের কাছে এসে দাঁড়াবে কিনা আমি জানি না। এখন থেকে আরো বহু বছর পর আপনার জন্য নিজের অজান্তে অবচেতন মনে কখনো তার চোখ দিয়ে পানি বেয়ে পড়বে কিনা আমি জানি না। কোনো এক বার্থডে পার্টিতে যখন কোনো বাবা কোনো সন্তানকে নাশপালন করবে, লাফালাফি করবে, অথবা কারো কোনো সাকসেস সেলিব্রেট করবে কোনো বাবা, তখন তার মনের ভিতরে বুক ভিতরটা মুচড়ে উঠবে কিনা, জিস আমার বাবাটা যদি থাকতো এখন। এক্স্যাক্টলি আমি কিছুই জানি না, বাট সন্তানকে উদ্দেশ্য করে যদি কিছু বলার থাকে, সে আমাদের অনুষ্ঠান শুনছে, লিটারালি আমাদের ফোন বন্ধ সে করে দিয়েছিল, ফোন ওপেন করেছে এবং আবার ফোন বন্ধ করেছে, বুঝাই যাচ্ছে যে সে আমাদের অনুষ্ঠানটি শুনছে। এবং খুব ভালো হতো যদি সে আমাদের সাথে ফোনে যুক্ত হয়, আমি স্ট্রেট ওয়েট করব, এখনো ওয়েট করব। আমি শুধু ওয়েট করাটা বিষয় না, মিলিয়ন অফ লিসেনার্স ওয়েট করতেছে, প্লিজ ডিয়ার জাস্ট পিক আপ মাই ফোন কল, ছেলের উদ্দেশ্য করে যদি কিছু বলার থাকে,
আমার
স্ট্রেট ছেলেকে উদ্দেশ্য করে যদি কিছু বলার থাকে,
প্লিজ আমার বুকে ফেরত আয় আব্বু, আমার বুকে ফেরত আয় আব্বু, আব্বু নিজের অধিকার বুঝে নে আব্বু, কখন মারা যাই জানি না, প্লিজ তুমি যেখানে থাকিস ভালো থাক, ওর কাছে আসতে না চলে আসিস না, তবে আমি বলবো চলে আয় ভবিষ্যতের জন্য চলে, হারানোর পরে ভার্চুয়ালি আমি ভালো, আমি অনেক স্টাইলিশ যুবক ছিলাম, আমি যখন ওকে হারালাম সেই থেকে আজ পর্যন্ত আমি তৃপ্তি ভরে কখনো খাইনি, আমি খেয়েছি জীবন বাঁচাবার জন্য। আমি অনেক দামি দামি জামা কাপড় পরতাম, আমার ফারাবি আমার কাছ থেকে চলে যাওয়ার পরে আমি আব্রু ঢেকেছি, আমি আসলে ভালো কোনো জামা কাপড়ও পরিনি গুরু, আমি এখন অনেক টাকা বেতন পাই, আমার ঢাকাতে একটা বাড়ি আছে, আমি বাড়িটা ভালো করে কনস্ট্রাক্ট শুরু করিনি, আমার এই ঘর ছেলেরা কষ্ট করতেছে, এক সময় টাকার অভাবে না খেয়ে থাকত, এখন আমার অনেক বেতন, আমি আফগানিস্তানে গেছি, আমি $6,000 আমি চাকরি করছি, আমি যে টাকা দিয়ে বাড়ি করিনি আমার ছেলে নাই। আমরা
যেটাতে ট্রাই করছি
No, এটা সামি ওর আমার
ফোন নাম্বার না
এক্স ওয়াইফের যে
এনিওয়ে বাট আমি চেষ্টা করব অ্যাট লিস্ট আশা করব রবি যদি মনে হয় আমাদের 16260 এই নাম্বারে আপনার নাম এবং সেল নাম্বারটা লিখে টেক্সট করুন তাহলে আমরা এখান থেকে আপনাকে কল ব্যাক করতে পারবো বা ফোন করতে পারবো
মানে ওই নাম্বারটা থেকে সে আমাকে কল দিয়েছিল ওই জন্য আই হ্যাভ টেক দ্যাট নাম্বার
ওকে আমাদের ভুলও হতে পারে আমরা যে নাম্বারে ফোন করছি এটা হয়তো ফারাবির নাম্বার না
ওর সামি নামে ওর একটা সৎ ভাই আছে
স্টেপ ব্রাদারের নাম্বার আমরা 16260 তে পারবি যদি অনুষ্ঠানটি শুনে থাকো প্লিজ টেক্সট আস দেন আমরা এই নাম্বারে কল ব্যাক করব বাট অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে চলে এসেছি শেষ করছি অনুষ্ঠান অসম্পূর্ণতা নিয়ে খুব কম অনুষ্ঠানই শেষ করতে হয় ভালোবাসার বাংলাদেশ কি এক ক্যারিশমেটিক ব্যাপার ঘটে যায় যে লক্ষ মানুষের চাওয়ার কারণে সবকিছু ঠিক হয়ে যায় অনেক বড় বড় ঘটনা যেখানে সবার কাছে মনে হয় যে এই ঘটনা তো সমাধান পাবার না কিন্তু আল্লাহ কিভাবে কিভাবে যেন সাহায্য করে সব ঠিক হয়ে যায় সো আজকেও তো একটা মহান বিষয় নিয়ে আমরা বসেছিলাম যেটার জন্য আমার তো মনে হয় না যে কোনো কিছুর মুখাপেক্ষী হতে পারে বাবা সন্তানের সাথে ভালোবাসা থাকবে এটি কোনো কিছুর মহতাজ হতে পারে না এটি কোনো কিছুর মুখাপেক্ষী হতে পারে না বাবার এ চোখের পানি সন্তানের ভেতরে থাকা হাজারি এটি যদি একটি মোহনায় মিলে যায় এখানে তো দোষের কিছু না এবং আমিও বলবো যদি মনে হয় যে তুমি তোমার মায়ের কাছেই থাকবে ডাজন্ট ম্যাটার বাট যে মানুষটির তোমার জন্য দীর্ঘ নিঃশ্বাস ফেলছে যে মানুষটি তোমার জন্য কষ্ট পাচ্ছে অ্যাটলিস্ট তার সাথে কমিউনিকেশন রাখা যায় কিনা আমরা দেখি কথা বলবার চেষ্টা করছি তার পূর্বতন স্ত্রীর নাম্বারে যদিও আমাদের কাছে আমার কাছে যেটা মনে হয়েছে যে এই কথাটা আমিও একবার কথা বলবো বলে এই কথাটা বলতে চাইনি এই কারণে দিস অলরেডি বিন সেটল ইস্যু কারণ ডক্টর কাজী আলমগীর কবির আপনার সাথে তো তার এখন আর কোনো সম্পর্ক নাই সো লিটারেলি তার সাথে কোন রকমের কমিউনিকেশনের আমাদের এখানে প্রয়োজন আছে বলে আমার কাছে মনে হয়নি তাই আমি ফোনটা দিতে গিয়েও ফোনটা দিইনি আসলে মানে সি ইজ নট অ্যাট অল এজ এ কনসার্ন এই আমরা যে বিষয় নিয়ে কথা বলছি তার সাথে বিকজ ইটস বিন রিজলভ ইটস ইজ সেপারেটেড ফ্রম ইউ রাইট এবং এখন তার কোন এক্সিস্টেন্স আছে বলে আমার কাছে মনে হয় না তাই আমি কলটা আমি আসলে দিতে গিয়েও দিইনি বাট আমি যে নাম্বারে ফোন দিচ্ছিলাম আমি এখন জানতে পারলাম যে স্টেপ ব্রাদার্স নাম্বার রাইট
মানে ওই নাম্বার থেকে ফারাবি আমাকে
ফোন দিয়েছিল সো ফারাবি নাম্বার এটা
হয়তো পরে আমি ব্যাক করেছি পরে ওই ওর স্টেপ ব্রাদার সেটা ধরেছে
সে ধরেছে তার মানে ফারাবি নাম্বার না বাট ফারাবি যদি আমাদের অনুষ্ঠান অবশ্যই শুনছে আমি জানি এবং ফারাবিকে অনুরোধ করবো 16260 আমাদের পোর্ট এই পোর্টে প্লিজ ইনবক্স মি যাতে করে আমি তোমাকে কল ব্যাক করে কথা বলতে পারি একটা নাম্বার কি পেয়েছি আমরা ফারাবি বাট কাউকে অনুরোধ করতেছি যে ফারাবি নাম দিয়ে যেন কেউ ওকে নাম্বারটা ডায়াল করে দেখো বাট অনুরোধ প্লিজ এইটা নিয়ে কিন্তু কোন রকমের কোন বিষয় আমি কিন্তু টলারেট করতে সক্ষম হব না যে কেউ নাম দিয়ে হঠাৎ একটা টেক্সট করে বসলে যে দিস মি ফারাবি আমি বলছি সেই ফারাবির কথা যে ফারাবি ডক্টর কাজী আলমগীর কবিরের সন্তান অলরেডি একটা নাম্বার পেয়েছি আমি সে নাম্বারে ট্রাই করি এবং ফারাবি অনুষ্ঠানটা শুনছে বলে আমার বিশ্বাস ফারাবি প্লিজ ইনবক্স মি ইয়োর সেল নাম্বার আমি ঠিক বলছি বলেই আমার কাছে মনে হয় যে বাবা সন্তানের কমিউনিকেশন হবে বাবা সন্তানের সাথে সংযোগ রাখবে এটি আমার মনে হয় না যে কোনো নিয়ম কানুন বা কোনো আইনের মহতাজ আমি যতদূর বুঝি বাংলাদেশি ফৌজদার আইন সেখানে এরকম কোনো প্রভিশন আছে বলে আমার কাছে মনে হয় না যে বাবার কাছ থেকে সন্তানকে সন্তানের কাছ থেকে বাবাকে আটকে রাখা হবে যদিও যদি সেই সন্তান বা বাবা জালেম না হয় সেই সন্তান বা বাবা কোন রকমের অপরাধ সম্বলিত কাজের মধ্যে জড়িত না থাকে
না আমি আমার ছেলের কোন ইনস্ট্রাকশন যদি হুইচ ইজ মাস্ট বি কনস্ট্রাকটিভ আমি নির্দ্বিধায় সেটা মেনে নেব
এক্স্যাক্টলি ভালো কথা বলেছেন আপনি যদি এরকম কিছু ইনস্ট্রাকশন থাকে ফারাবির পক্ষ থেকে ফারাবি আমাদেরকে ফোন দেখ এবং ফোনে কথা বলুক কথা বলে সেই ইনস্ট্রাকশনটা দেখ তার বাবাকে যাতে করে তার বাবা সেটা মেনে নেয় তাহলে তো লিটারেলি ফারাবির আর কোনো অবজেকশন থাকবে না বাবার কাছে তাই তো ওকে সো ফারাবির কাছে দুটি খুব ইম্পর্টেন্ট, একটি হচ্ছে পারাবীর বাবা এবং মা। অবশ্য আমিও চাইব আপনি আপনার এক্স ওয়াইফের সাথে আপনার ব্যাপারটা তো রিজলভ ইস্যু, রাইট,
রিজলভ,
পেন্ডিং কোনো ব্যাপার নাই, কেস চলতেছে আপনার সন্তানরা নিয়ে,
সন্তানকে নিয়ে।
সো আমি অনুরোধ করব যে আপনি, আমি আজকে কথা বলতে গিয়ে আপনি বলেননি, বলতে গিয়ে থেমে গেছেন, বা আমিও আপনাকে বলতে দিতেও চাইনি, কারণ তার আপনার পূর্বতন স্ত্রী বা ফারাবির মাকে নিয়ে কোন প্রসঙ্গ আসার কোন কারণ
আগলেই আর কি, ওটা আমার দরকারও নেই,
এবং আলোচনা না আসার ফারাবির পক্ষ থেকেও এটা সে মেনে নিতে চাইবে না,
চাইবে না
তার মা।
এবং আমার আমার ছেলে আমাকে যদি কিছু ইনস্ট্রাক্ট করে,
জি আপনি বলেছেন সেই কথা, সেটাও আপনি মেনে নিবেন, বিনিময়ে আপনি একটা জিনিসই চাইবেন, সেটা হচ্ছে
আমার ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ বলতে শিক্ষা,
এবং তার সাথে
তার যে একাডেমিক আচরণটা, মানে আমি তো জানতেও পারছি না যে আমার ছেলের বয়স 19 বছরে, সে ইন্টার ফার্স্ট ইয়ার, কেন আমিও লেখাপড়া করেছি, আমার এইরকম ডিলে তো হয়নি, তবে হয়তো আমার কিছু ভুল ছিল, সেটা আমি ফারাবিকে হারিয়ে,
একটা বিষয় এখানে পরিষ্কার করা দরকার ডক্টর কাজী আলমগীর কবি, সেটা হচ্ছে যে কোর্ট যেটি সলিউশন দিবে যে ফারাবি কার কাছে থাকবে বা থাকবে না, ইটস এ পেন্ডিং ইস্যু, রাইট, এখনো কোর্টে আছে, সো তখন সেই অনুযায়ী সমাধান হবে, তাই তো? তো এই বিষয় নিয়ে আমরা হয়তো কাউকে প্রভাবিত বা প্ররোচিত করতে পারি না, বাট আপনার সাথে তার যে রিলেশনশিপ, অ্যাটলিস্ট আপনার সাথে তো কমিউনিকেশন রাখুক, সেই অনুরোধটা তো আপনি করতেই পারেন।
সে এখন অ্যাডাল্ট, সে কোর্টকে যদি বলে যে,
সেটা সেটা ভিন্ন ইস্যু, সেটি কোর্টে যেহেতু মামলাধীন আছে ব্যাপারটি, সেটা কোর্টের মাধ্যমে নিষ্পত্তি হোক যে সে কোর্ট কি চায় এবং কিভাবে কিসের সমাধানটা হবে, বাট আমরা এখন আপাতত আশা করছি যে অ্যাটলিস্ট আপনি যেটা বলছিলেন যে তার সাথে তো আমি বাবা হিসেবে কমিউনিকেশনটা আশা করতেই পারি, দেখা যাক সেক্ষেত্রে ফারাবি কি বলে। আমরা ফারাবির নাম্বার এখানে পাচ্ছি, দুইটি নাম্বার, বাট আমরা কোন ফারাবিকে খুঁজছি সেটা সবাই আপনারা জানেন, আমরা খুঁজছি ডক্টর কাজী আলমগীর কবিরের সন্তান ফারাবিকে।
না, ওই রকম টেক্সট করার মতো ছেলে না, খুব রেজিমেন্টাল, ঠিক মতো সময় ঘুমায়, এত রাত্রে জেগে থাকার, এখন তার সাথে যদি আগে থেকে কমিউনিকেশন করা হয় অনলি ইন দ্যাট কেস হয়তো জেগে থাকবে।
আমরা যে নাম্বার আপনার মাধ্যম দিয়ে পেয়েছি সেই নাম্বারে কমিউনিকেশন,
সেই নাম্বারে ফারাবি আমার সঙ্গে ওই নাম্বারটা থেকে কথা বলেছিল, কিন্তু আমি পরে যখন ব্যাক করলাম তখন বললো আমি সামি।
আমরা অলরেডি ওই নাম্বারে কমিউনিকেশন করে রেখেছি, আমার বিশ্বাস এত বড় ঘটনা যেহেতু ঘটে চলেছে এখন পুরো দেশ জুড়ে, সো এই ঘটনা সাক্ষী সে হবেই, সে হয়তো প্রোগ্রামটি শুনছে, কিন্তু যদি তার স্টেপ ব্রাদার্স নাম্বার এটা হয়ে থাকে সে কারণে হয়তো আমরা তাকে পাচ্ছি না, সেই কারণে অনুরোধটি করা। বাট আমরা এই অনুষ্ঠানটিকে এভাবেই হয়তো আমাদেরকে শেষ করতে হচ্ছে আপাত দৃষ্টিতে, কিন্তু ফরাবির সাথে আমাদের এই কমিউনিকেশন কিন্তু চলতেই থাকবে। এইসবের প্রেক্ষিতে ফারাবির বক্তব্যটা কি, ফারাবি কি বলতে চায়, সেই বা কিভাবে ভাবছে পুরো বিষয়গুলো, সেটি জানবার জন্য আমরা অবশ্যই তৃষ্ণার্ত থাকব, ফারাবির সাথে কমিউনিকেশন করার চেষ্টা করব, এবং অফকোর্স আমাদের লিসেনারদেরকে আপডেট দিব যে পরবর্তীতে কি হয়েছে বা কি হলো বাবা এবং সন্তানের এই এই সম্পর্কটাকে ঘিরে। ডক্টর কাজী আলমগীর কবির, যিনি আমাদের আজকের আমন্ত্রিত অতিথি, যিনি ব্যক্তি জীবনে কর্মজীবনে সফল একজন ব্যক্তি, যিনি কাজ করেছেন UNDP-র মতো একটি প্রতিষ্ঠানে, যিনি এখন কাজ করছেন ওয়ার্ল্ড ব্যাংকে বিং এ কনসালটেন্ট, ডক্টর কাজী আলমগীর কবির দারুণ রিচ একটা পোর্টফোলিও তার পুরো জীবন জুড়ে, কিন্তু সমস্ত কিছুই তার কাছে অনেক বেশি অর্থহীন শুধুমাত্র তার বড় সন্তানরে নিজের কাছে না পাওয়ার জন্য, বা নিজের সন্তানটারে বহু বছর কাছ থেকে না দেখবার জন্য, অথবা যাকে ঘিরে সমস্ত সুখময় স্মৃতি সেই সন্তানের কাছ থেকে বাবা ডাকটা না শুনবার জন্য। সো এই অসম্পূর্ণতা একটা মানুষকে যে কিভাবে নিঃশেষ করে দিতে পারে, কাঙাল করে রাখতে পারে, তারই বড় এক্সাম্পল ডক্টর কাজী আলমগীর কবির, যিনি আজ আমার সাথে স্টুডিওতে উপস্থিত। আমি ভালোবাসার ফেরিওয়ালা গুরু এতে সব চেষ্টা চালিয়ে যাচ্ছি ফারাবির সাথে কথা বলার, যেটার ফারাবি পুরো ব্যাপারটাকে পুরো প্রক্রিয়াটাকে সে কিভাবে দেখছে। একটি সময় একটা একটা চান্স আমি নিতে চাচ্ছি এই কারণে যে ভাগ্যদেবী যদি কোনো সময় বিমাতা সুলভ হন, প্রকৃতি যদি রিভার্স ক্যারেক্টার তাকে দেখায়, তখন হয়তো এ কষ্ট তার বুকের ভেতরে কলিজাটা ব্লাস্ট করে দিবে। যদি এমন হয়ে যায় যে কখনো বাবার জন্য সে পাগল হয়ে উঠেছে, বাবার এই কান্না, বাবার এই কষ্ট, বাবার এই আকুতি, বাবার এই দীর্ঘ নিঃশ্বাস যেটা আমাদের এই ভালোবাসার বাংলাদেশের আর্কাইভে বছরের পর বছর থাকবে, আজ হোক কাল হোক, কখনো যদি এই কান্না, এই আকুতি, এই দীর্ঘ নিঃশ্বাস তাকে ব্যাকুল করে রাখে, অস্থির করে দেয়, পাগল প্রায় করে তোলে, তখন হয়তো সবই আছে যদি বাবাটাই চলে যায়। তখন ফারাবি কিভাবে নিজের মনটারে বুঝ দিবে, কিভাবে নিজেকে স্বাভাবিক রাখবে, সেই চিন্তাটা করে আমরা আজকে চেষ্টা করেছিলাম ফারাবির সাথে কমিউনিকেট করার, উই ডিডেন্ট, কারণ ফারাবির নাম্বারটা আমাদের কাছে স্পেশালি নাই। আমরা ফারাবির সৎ ভাইয়ের নাম্বারই ট্রাই করছিলাম, বাট ফারাবি তাকে আমরা যোগাযোগ করতে পারিনি। স্টিল আমরা অপেক্ষায় রেখে অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি, যদি সে ফিরে আসে, যদি সে কমিউনিকেট করে, যদি সে বলে যে বাবার সন্তানের এই সম্পর্কটা নিয়ে তারই বা অভিমত কি। বিদায় নিতে যাচ্ছি ডক্টর কাজী আলমগীর কবির, একদম শেষ মুহূর্তে বিদায় নেওয়া উচিত অ্যাকচুয়ালি, অলরেডি আমি কিছু সময় অতিক্রম করে এসেছি, একদম শেষ মুহূর্তে যদি সন্তানকে ঘিরে আর কিছু বলার থাকে।
ওটারই পুনরাবৃত্তি আমার ফারাবির কাছে, যদিও আমি আসলে ওর সঙ্গে কোন যোগাযোগের কোন লুপ আমি খুঁজে পাচ্ছিলাম না, কারণ আমি চিনি ও কোথায় থাকে, কিন্তু সেখানে যদি আমি সশরীরে যাই, এটা আমার জন্য আমার বর্তমান স্ট্যাটাসের সঙ্গে সঙ্গতিপূর্ণ হবে না, আই মে নট বি অনার্ড প্রপারলি, সে কারণেই আমি এই এখানে আমি আসছি যে এই ইথারে ইথারে আমার ফারাবির কানে তার বাবার আকুতি যদি পৌঁছায়। সে এখন একজন যুবক, তার ভালো মন্দ বোঝার মতো বয়স হয়েছে, আমি হয়তো যুবক থাকা ফারাবিকে হারিয়ে আমার যে অ্যাকশনগুলো সেটা আসলে স্বাভাবিক ছিল না, কারণ আমি সন্তান হারাবার বেদনায় আমি হিতাহিত জ্ঞান শূন্য ছিলাম, এখনো আমার অনেক কিছুই মনে থাকে না, আমার শয়নে স্বপ্নে শুধু আমার বড় ছেলে, এ দুর্বলতা আমাকে আমার মৃত্যু পর্যন্ত আমাকে তাড়িয়ে বেড়াবে, আমার এটাই সর্বশেষ বক্তব্য। পৃথিবীতে অনেক কিছুই ঘটে, কোনটা ধর্তব্যের কোনটা ধর্তব্যের নয়, চিরসত্য, আই এম ইয়োর ফাদার, প্লিজ কাম টু মি অ্যান্ড প্লিজ টেক রেস্ট অন মাই ওয়াইডার চেস্ট, ইট ইজ ইয়ার্স, আই এম রেইজিং মাই টু হ্যান্ডস টুয়ার্ডস ইউ ফারাবি, কাম কাম টু ইয়োর ফাদার, থ্যাংক ইউ।
বিদায় নিচ্ছি বন্ধু, বিষয়টা আসলেই তাই যে বুকের বাবার বুকের এই প্রশস্ত জমিন শুধুমাত্রই তার সন্তানের জন্য। তবে অফকোর্স আমি ডক্টর কাজী আলমগীর কবিরকে রিপ্রেজেন্ট করার জন্য আজকে অনুষ্ঠান করিনি, এটাও সত্যি, হয়তো এটিও প্রাণীধনযোগ্য যে ডক্টর কাজী আলমগীর কবির যে কথাটি বলছিলেন যে অনেক সময় সন্তানকে না পাওয়ার বেদনায় তিনি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে এমন কোন অ্যাক্টিভিটিস হয়তো তার দ্বারা হয়ে গেছে, এমন কিছু ঘটনা তিনি ঘটিয়ে ফেলেছেন যেটির হয়তো অন্য কোন ওয়ে ফরওয়ার্ড, বেটার কোন ওয়ে ফরওয়ার্ড, বেটার কোন পসিবল সলিউশন হয়তো থেকে থাকতে পারে, কিন্তু সন্তান হারানোর এই 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 ভয় থেকে তিনি হয়তো এমন কোন অ্যাক্টিভিটিস করেছেন যেটি হয়তো ফারাবির কাছেও ভালো ঠেকেনি, বা সেটি হয়তো কখনোই করা উচিত হয়নি, তারপর হয়তো তিনি করেছেন। সো সেই ব্যাপারগুলো পুরো বিষয়গুলো যে আমাদের কাছে খোলসা হয়েছে তা না, তাই এসব ব্যাপারগুলো নিয়ে কিন্তু আমরা সরাসরি কোনো কমেন্টসও করিনি। তবে অপশন ওপেন আছে, চাইলেই কিন্তু ফারাবির মা যিনি ডক্টর কাজী আলমগীর কবিরের এক্স ওয়াইফ, তিনি চাইলেই কিন্তু আমাদের সাথে কমিউনিকেট করতে পারেন। তিনি চাইলেও তার বক্তব্য সন্তান সম্পর্কিত তার কোনো বক্তব্য থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আজকে যেহেতু অনুষ্ঠান শেষ করছি, নেক্সট প্রোগ্রামে তিনি চাইলে আমরা তারও বক্তব্য প্রচার করব। সো আমরা বারবার বলছিলাম যে যেহেতু কেস কোর্টে এটা মামলাধীন অবস্থায় আছে রিগার্ডিং দ্য ওনারশিপ অফ ফারাবি, সেটি বাবার সাথে থাকবে না মায়ের সাথে থাকবে, সো সেই ব্যাপারগুলো নিয়ে যেহেতু বিচারাধীন কোনো বিষয় নিয়ে আমরা লিটারেলি কোনো কথা বলতে পারি না, বিধায়কগুলো নিয়ে আমি কোনো কমেন্টস সম্পর্ক কোনো মন্তব্য করতে চেষ্টা করিনি, বাট চেষ্টা করেছি একটা বিষয় নিয়ে কথা বলতে, যে বাবার একটা আহাজারি, বাবার দীর্ঘ নিঃশ্বাস, বাবার কষ্ট, বাবার ফারাবিকে ফিরে পাওয়ার যে আকুতি, সেখানে তো দোষের কিছু দেখি না যদি সন্তান সেই বাবার সাথে কমিউনিকেট করে, সেই বাবার ডাকে, সন্তান যদি বাবা বলে ডাকে, এখানে তো আমি দোষের কিছু দেখি না। আর বাকি রিগার্ডিং ছেলে কার কাছে থাকবে না থাকবে, সে ব্যাপারগুলো মামলার মাধ্যমে যেহেতু না নিষ্পত্তি করার জন্য বেছে নিয়েছেন, তো কোর্টের মাধ্যমে হয়তো তার সমাধান হবে। আর যেটা তুমি উনি বলছিলেন যে করবি, এখন বাংলাদেশে আইন সিদ্ধভাবে সে নাবালক সাবালক, সো সে তার সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা তো সে রাখি। সো এই হচ্ছে আজকের অনুষ্ঠান, আমি অনুষ্ঠান থেকে বিদায় নিতে যাচ্ছি বন্ধু, একদম অনুষ্ঠান অলরেডি আমরা কিছু সময় পার করে এসেছি, অনুষ্ঠান থেকে বিদায় নিতে যাচ্ছি, বিদায়ের প্রাক্কালে একটা অসম্পূর্ণতা বুকে রেখেই চলে যেতে হচ্ছে। আমি হয়তো বাবা সন্তানের সম্পর্কটা সেটেল ডাউন হয়ে যাক, তার চাইতে বড় কিছু ব্যাপারকে আমি চেয়েছিলাম অন্তত বাবা সন্তানের অ্যাটলিস্ট কথাটা হোক। সবসময় আসলে উচ্চাসা করতে নেই, ওভারনাইট সব সমাধান হয়ে যাবে এটা ভাববারও কোনো কারণ নাই, বছরের পর বছরের বছর একটা পেন্ডিং ইস্যু, সাথে সাথে সলিউশন হয়ে যাবে এটা ভাববার কোনো কারণ নাই, বাট কেন জানি আমি খুব অপটিমিস্টিক এসব ব্যাপারে, আজকেও অনেক বেশি অপটিমিস্টিক আমার কাছে মনে হয় যে ধারের ভেতর দিয়ে ঠিকই ভালোবাসার এই অবগাহন পৌঁছে যাচ্ছে ফরাবির কাছে, যেখানে নিয়ম নাই, কারণ নাই, আইন নাই, বাবা নাই, মা নাই, বাবা মায়ের সেপারেশনের সেই তিক্ত অভিজ্ঞতা নাই, কোর্ট কাচারি নাই, মারামারি নাই, কিচ্ছু নাই, শুধুই আছে এক সন্তান আর তার বাবার দুই মজনের এক মোহনায় দুজনের ফিরে আসার এক 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 আকাঙ্ক্ষা বা একটা ভবিষ্যৎ উপাখ্যান, এই চিন্তা রেখেই এই আশাবাদ রেখেই আজকে অনুষ্ঠান শেষ করছি। আমার কেন জানি মনে হচ্ছে, আমি বলছিলাম যে আমি খুবই অপটিমিস্টিক, কেন জানি মনে হচ্ছে যে আমাদের আর্কাইভে তো সযত্নে লালন করে রাখবো আমরা আমাদের আজকের এপিসোড ঢাকা এফএম এর পেজে, সেখান থেকে হলেও বারবার হয়তো একটা একটা মাউস হয়তো ক্লিক করবে, যে মাউসটা হয়তো ফরাবির, যেখান থেকে যে সাউন্ডগুলো বের হয়ে আসবে, যে কথাগুলো বের হয়ে আসবে, যে আকুতি দীর্ঘ নিঃশ্বাস আর কষ্টের কথা বের হয়ে আসবে তার বড় সন্তানকে ফিরে পাওয়ার, সেটা আজকে না হলেও দুমাস পরে ছমাস পরে হয়তো সে ফরাবির মনটাকে সত্যি বাবার জন্য ব্যাকুল করে তুলবে। আমি চাই যে বাবা জীবদ্দশায় থাকা অবস্থাতেই, আরবীয় পৃথিবীতে থাকা অবস্থাতেই বাবা সন্তানের এই অতি চমৎকার এই কেমিস্ট্রিটা পরিপূর্ণতা লাভ করুক, সে প্রত্যাশা রেখে আজ বিদায় নিচ্ছি আমি এদের সামনে। সবার জন্য অনেক অনেক দোয়া, বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আপনারা আপনাদেরকে আমার কাছে ভালোবাসা পৌঁছে দেন, তার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা। বাবা সন্তানের ভালোবাসা সত্যি মোহনায় এসে থামলো কিনা সে আপডেট অবশ্যই আমি দিব বন্ধু, অবশ্যই সামনে ভবিষ্যতে কোন একটি অনুষ্ঠানে অবশ্যই আপডেটটা নিয়ে আসব তোমাদের কাছে। এবং আজ এখানেই বিদায় নিচ্ছি, সবার জন্য অনেক অনেক দোয়া রেখে প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে।
পথরে ফেলে আসা শৈশব দুরন্ত কৈশোর, জীবনের টানা পড়ে আর কত উৎসাহ তোমাকে মনে পারে খুব বেশি একলা হয়ে দূরে আছো তুমি আমি সেই চেনা পথ ধরে ফেলে আসা শৈশব দুরন্ত কৈশোর জীবনের টানা পড়ে আর কত উৎসাহ তোমার যত ভালোবাসা তোমার যত অনুযোগ তোমার মাঝে বিলীন আমার সকল অস্তিত্ব বাবা আমার